রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন। এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচ্য সিরিজের সপ্তম পর্ব, এবং এই পর্বে আমরা সেই ঘটনাগুলোকে সামনে পাচ্ছি যেভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করেছিলেন, তার আগের কিছু ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শহীদ হয়েছিলেন, সেই সময়টা ছিল ইসলামী বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার অনুসারে হিজরতের 35তম বর্ষ। খলিফা হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার 12তম বছর ছিল সেটা। সেই বছরের জিলহজ মাসে 18 জুলহিজ্জা সেই সময় তাকে শহীদ করে দেওয়া হয়। তার বেশ কিছু আগের ঘটনাগুলো থেকে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি, এবং আরও একবার স্মরণ করে দেওয়া যে আমাদের এই আলোচনাগুলো অতীতের ঘটনা বা গল্প কাহিনী সেগুলো শুনে বিনোদন দেওয়া এইরকম আলোচনা আমরা করছি না, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের সেই ঘটনাগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কাজেই ঘটনা বর্ণনার মাঝে মাঝে উপযুক্ত স্থানে আমরা বিরতি গ্রহণ করব এবং প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করে এভাবে আমরা অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদের এই কাজকে কবুল করে নেন এবং এর মধ্যে নিজের পক্ষ থেকে বারাকা দান করেন। গত পর্বে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম যে ফিতনাবাজ ব্যক্তিরা কীভাবে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রদেশ বা উলায়াতে নানা রকমের বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টি করছিল, নানা ধরনের মিথ্যা অভিযোগ উপস্থাপন করছিল। কাজেই সেই পরিস্থিতিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন উপযুক্ত কর্মপদ্ধতিও গ্রহণ করছিলেন, যার মধ্যে একটি ছিল যখন 34তম হিজরি বর্ষ, সেই বছরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন প্রদেশের যারা ওয়ালি ছিলেন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করেছেন, বৈঠক করেছেন, এবং সেই সময়ে কর্মপদ্ধতি কী হতে পারে সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। সেই সভা থেকেই ফেরার পথে কুফাবাসীরা তারা তাদের গভর্নর বা ওয়ালি সাঈদ ইবনে আসকে কুফাতে প্রবেশ করতে বাধা দিয়েছিল, যা গত পর্বে আমরা সংক্ষেপে উল্লেখ করেছিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু যাদের সঙ্গে আলোচনা করেছিলেন তাদের মধ্যে ছিলেন সাঈদ ইবনুল আস, যিনি কুফার গভর্নর ছিলেন, আবদুল্লাহ ইবনে আবি সাদ ইবনে সারাহ, যিনি ছিলেন মিশরের গভর্নর, আরও ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শামের গভর্নর ছিলেন, এবং ছিলেন আমর ইবনুল আস, যিনি মিশরের সাবেক গভর্নর ছিলেন, এবং আরও ছিলেন আবদুল্লাহ বিন আমির, যিনি ছিলেন বাসরার গভর্নর। তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন অবস্থান থেকে উপযুক্ত পরামর্শ প্রদান করেছেন যে এগুলোর মাধ্যমে আপনি ফিতনাকে দমন করতে পারেন। যেমন আমরা দেখতে পাই সাঈদ ইবনুল আস তিনি পরামর্শ দিয়েছেন যে প্রধান ফিতনাবাজ ব্যক্তি যারা, তারা এই সমস্ত গুজব এবং সন্দেহ এগুলোর বিস্তার ঘটাচ্ছে লোকেদের মাঝে এবং তাদেরকে বিভ্রান্ত করছে, কাজেই আপনি সেই সমস্ত মিথ্যা প্রচারকারী ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করুন, যারা প্রধান ব্যক্তি তাদেরকে আপনি হত্যা করুন। এটা ছিল সাঈদ ইবনুল আসের পরামর্শ, যিনি ছিলেন কুফার গভর্নর। পরবর্তীতে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তিনি পরামর্শ দিয়েছিলেন যে অর্থনৈতিক দিক থেকে আপনি তাদের উপর কঠোরতা আরোপ করুন, যারা খিলাফার প্রতি অনুগত থাকবে তাদেরকে তাদের ভাতা বহাল থাকবে, প্রয়োজনে সেটাকে বৃদ্ধিও করে দেওয়া যেতে পারে, আর যারা বিদ্রোহী তাদেরকে তাদের ভাতা কমিয়ে দেওয়া হবে এবং প্রয়োজন বোধে সেটাকে বন্ধও করে দেওয়া যেতে পারে। এটা ছিল আবদুল্লাহ ইবনে আবি সাদ ইবনে সারাহ তার পরামর্শ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন শামের গভর্নর, এবং শাম ছিল খুবই স্থিতিশীল একটি অঞ্চল, সেখানে কোনো ধরনের ফিতনা বা বিশৃঙ্খলা ছিল না। কাজী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিয়েছিলেন যে আপনি তাদের সঙ্গে কোমল আচরণ করতে পারেন, এবং মুয়াবিয়া অন্য দুইজন ব্যক্তি অর্থাৎ আমর ইবনুল আস এবং আবদুল্লাহ বিন আমির তারা কী পরামর্শ দেন সেই দিকে দেখার জন্য উপদেশ প্রদান করলেন। মিশর, বাসরা, কুফা এই অঞ্চলগুলো ছিল ফিতনার সবচেয়ে উর্বর ভূমি। মিশরের সাবেক গভর্নর আমর ইবনুল আস তিনি পরামর্শ দিলেন ওসমানকে যে আপনি তাদের বিরুদ্ধে কঠোরতার নীতি প্রয়োগ করুন। আমর ইবনুল আস তিনি বললেন, আমার মনে হচ্ছে যে আপনি তাদের প্রতি যথেষ্ট সদয় বা নম্র আচরণ করছেন, এবং আপনার পূর্ববর্তী অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার থেকেও বেশি ধৈর্যের পরিচয় আপনি প্রদান করছেন। আমার পরামর্শ হচ্ছে এটা, আপনি আপনার পূর্বসূরীদের পথকে অনুসরণ করুন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন সেই ভণ্ড নবীদের উদ্ভব ঘটল, যখন যারা দিন ত্যাগ করছিল মুরতাদ হয়ে যাচ্ছিল তাদের ব্যাপারে আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিক খুবই কঠোরতার, যা উপযুক্ত ছিল, সেই নীতি প্রয়োগ করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি চরিত্রগতভাবেই, চারিত্রিক গঠনের দিক থেকেই তার মধ্যে দৃঢ়তা কঠোরতা এগুলো ছিল। আমর ইবনে আস বললেন যে আপনি আপনার পূর্বসূরিদের পথকে অনুসরণ করুন, যেখানে কঠোরতা প্রয়োজন সেখানে কঠোরতা অনুসরণ করুন, যেখানে নম্রতা প্রয়োজন সেখানে নম্র আচরণ করুন। আমর ইবনে আস তিনি বললেন যে আপনি সকল ক্ষেত্রেই নম্র আচরণ করে আসছেন। এরপর আবদুল্লাহ বিন আমির, যিনি বসরার গভর্নর ছিলেন, তিনি সেই পরামর্শ দিয়েছিলেন যে আমরা আগের পর্বেও উল্লেখ করেছিলাম। তিনি পরামর্শ দিয়ে বলেছিলেন যে আপনি এই লোকেদেরকে, যারা ফিতনাবাজ, তাদেরকে সীমান্তে যুদ্ধে জিহাদে পাঠিয়ে দিন, ফলে তারা তাদের ঘরবাড়ি থেকে, তাদের স্ত্রীদের কাছ থেকে দূরে সরে যাবে, তাদের হাতে অবসর থাকবে না, বরং তাদের ব্যস্ততা হবে নিজেদের মাথার উকুন মারা এবং জিহাদের পশুগুলোকে দেখাশোনা করা। সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত মতামতগুলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন এবং এরপর তার নিজের বক্তব্য তিনি পেশ করলেন। এবং এই আলোচনাটি যদি আমরা মনোযোগের সঙ্গে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে কি করা উচিত ছিল এবং কি করা হয়েছে, তার সমস্ত দৃষ্টিভঙ্গিগুলোই এই আলোচনার মধ্যে উঠে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত খলিফা হিসেবে তার চূড়ান্ত সিদ্ধান্ত এবং মতামত তাদের কাছে প্রকাশ করলেন। তিনি বললেন, সব কিছুরই একটি নির্ধারিত সময় থাকে এবং এই উম্মার উপর যে বিপদের আশঙ্কা আমরা করছি সেটা নির্ধারিত সময়েই আসবে, সেটা অনিবার্য। ওসমান বললেন, একমাত্র যেই কারণে এখনও সেটা আশা থেকে বিরত রয়েছে বা সেটা আটকে রয়েছে, সেটা হচ্ছে নম্রতা এবং সদয় আচরণ। নম্রতা এবং সদয় আচরণের বাধার মাধ্যমেই এখনও সেই ফিতনা তা সংঘটিত হওয়া থেকে বিরত রয়েছে। কাজেই ওসমান বললেন যে বাধা তাকে আটকে রেখেছে সেই বাধাকে আরও মজবুত করতে হবে। তিনি আরও বললেন, কিন্তু যদি এমন হয় যে আল্লাহর নির্ধারিত সীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলোকে লঙ্ঘন করা হচ্ছে, সেই ক্ষেত্রে আর কোনো আপোষের সুযোগ থাকবে না। ওসমান বলছেন, যদি কোনো কিছুর মাধ্যমে এই ফিতনাকে বন্ধ করা যেত তাহলে সেটা হতো নম্র আচরণ, কিন্তু আল্লাহর কসম এই ফিতনা অনিবার্যভাবেই উন্মুক্ত হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই পরামর্শে তাদেরকে আরও বললেন যে আমাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে আমি আমার সর্বোচ্চ সাধ্যমতো কাজ করে যাচ্ছি, কিন্তু ফিতনার চাকা সেটা ঘুরবেই। ওসমান বলছেন, কাজেই ওসমানের জন্য সৌভাগ্য যদি তিনি নিজে সেই ফিতনার চাকা যারা ঘুরাবে তাদের মধ্যে অংশীদার না হয়ে মৃত্যুবরণ করতে পারেন। গভর্নরদেরকে ওসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, তিনি বললেন, লোকেদেরকে শান্ত করো, তাদের পাওনা প্রদান করো, তাদেরকে ক্ষমা করো, কিন্তু যদি আল্লাহর নির্ধারিত নিষিদ্ধ বিষয়ের সীমা লঙ্ঘন হয় সেই ক্ষেত্রে কোনো আপোষ নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের সঙ্গে পরামর্শ করলেন এবং পরামর্শ মতে যেভাবে আমর ইবনুল আস তিনি উপদেশ দিয়েছিলেন যে আপনি কঠোরতার নীতি প্রয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে অস্বীকৃতি জানালেও ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ের উপর রাজি হলেন যে তিনি তার পূর্ববর্তী খলিফাদের দৃষ্টান্ত, অর্থাৎ আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদের দৃষ্টান্ত তিনি অনুসরণ করবেন। সেই সময়ের ঘটনা প্রবাহ থেকে আমরা দেখতে পাই যে ফিতনার চাকা এটা অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছিল, ফিতনার প্রাদুর্ভাব বিভিন্ন প্রদেশে দেখা যাচ্ছিল এবং ধীরে ধীরে সেটা বিকশিত হচ্ছিল। কাজেই সেই রকম একটি পরিস্থিতিতে কঠোরতা প্রয়োগ করার অর্থ হচ্ছে যেটাকে বলা হয় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে সেটাকে আরও উস্কে দেওয়ার যেই ভুল কাজ সেটা তিনি করতে চাননি, বরং তিনি নম্রতা এবং সদয় আচরণের নির্দেশ তার গভর্নরদেরকে প্রদান করেছিলেন। কিন্তু ব্যতিক্রম, যদি তারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়ে সীমা লঙ্ঘন করতে শুরু করে সেই ক্ষেত্রে কোনো আপোষের সুযোগ থাকবে না। পরামর্শ সভা শেষের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শামে ফেরত যাচ্ছিলেন, শাম সেই অঞ্চলটি ছিল একটি ফ্রন্ট লাইন, কারণ সীমান্তবর্তী অঞ্চল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে, রোমানদের সঙ্গে, কাজেই সেই অঞ্চল ছিল জিহাদের ভূমি এবং শামে 60,000-এরও বেশি মুসলিম যোদ্ধা তারা মোতায়েন ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ফিরে যাওয়ার সময় খলিফা ওসমানকে দুইটি বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। প্রথম প্রস্তাব মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দিয়েছিলেন যে আপনি শামে চলে আসুন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন যে ফিতনাবাজ ব্যক্তিরা যদি আমাকে হত্যাও করে ফেলে, আমার মস্তককে ছিন্ন করে বা শিরচ্ছেদ করে, সেই ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাতে রয়েছেন সেই মদিনা ছেড়ে আমি চলে যাব না। দ্বিতীয় প্রস্তাব মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন যে তাহলে আমাকে অনুমতি দিন, আমি আপনার কাছে একটি বাহিনী, সৈন্য দল প্রেরণ করি, তারা আপনার নিরাপত্তা প্রদান করবে। এই প্রস্তাবকেও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, মদিনাবাসীদের কোনো কষ্টের কারণ আমি হতে চাই না, যদি বাইরে থেকে একটি বিরাট সংখ্যায় সৈন্যবাহিনী মদিনায় চলে আসে, তাহলে সেই বাহিনীকে মেনটেন করা, তাদেরকে মোতায়েন রাখা, তাদের রিজিকের যে ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোর কারণে ওসমান আশঙ্কা করছিলেন যে সাধারণ মদিনাবাসীদের জীবনে একটি বিঘ্নতা সৃষ্টি হবে, ফলে সেটা তাদের কষ্টের কারণ হয়ে যাবে। ওসমান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবকেও প্রত্যাখ্যান করলেন, যে তিনি বললেন মদিনাবাসীদের সাধারণ জীবনযাত্রায় তিনি কষ্টের কোনো কারণ হতে চান না, ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, তাহলে তো আশঙ্কা থেকে যায় যে তারা আপনাকে হত্যা করবে, আপনি নিহত হবেন। সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেছিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কথাই বলেছিলেন যা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলেছিলেন আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম সম্পাদনকারী। এই বিষয়টিকে যদি আমরা দেখি যে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছিলেন যে ফিতনাবাজ ব্যক্তিরা উপযুক্ত সুযোগ পেলে তারা তাকে হত্যা করে ফেলতে পারে, এই বিষয়টি বোঝার পরেও কেন তিনি সেই দুটি প্রস্তাব গ্রহণ করলেন না। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে দুই ধরনের কারণ রয়েছে, একটি কারণ হচ্ছে যেটা বাহ্যিক এবং আরেক ধরনের কারণ হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ কারণ। বাহ্যিক কারণের মধ্যে একটি কারণ এটাকে উপস্থাপন করা হয় যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি চেয়েছিলেন যে সত্য প্রকাশিত হোক। যে সমস্ত ফিতনাবাজ ব্যক্তিরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে বিভিন্ন প্রদেশে এবং নানা রকমের মিথ্যা গুজব অপপ্রচার অভিযোগ এগুলো প্রচার করছে ওসমান রাদিয়াল্লাহুর উপরে, ওসমান রাদিয়াল্লাহুর খিলাফতের উপরে, ওসমান চাচ্ছিলেন শেষ পর্যন্ত যেন আসল সত্য প্রকাশিত হয়ে যায় এবং সাধারণ মানুষ সাধারণ মুসলিমদের কাছেও যেন মূল সত্য প্রকাশিত হয়ে যায়, এবং সেটা হচ্ছে যে ওসমান রাদিয়াল্লাহু তিনি কোনোভাবেই দোষী নন, কিংবা তার খিলাফার কোনো নীতিও এই সমস্যাগুলো সৃষ্টি করেনি, বরং মূল সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিরা ছিল সেই ফিতনাবাজ ব্যক্তিরা। ওসমান রাদিয়াল্লাহু চেয়েছেন যে এই সত্য প্রকাশিত হোক, এবং সরাসরি বা প্রত্যক্ষ কারণ যেটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি যে বিষয়ের উপর ওয়াদাবদ্ধ হয়েছেন সেটাকে আমল করা। কি ছিল সেই রাসূলের নির্দেশ? মুসনাদ আহমদে হাদিসটি এভাবে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বললেন যে আমার একজন সাহাবীকে ডেকে নিয়ে আসো। আমি বললাম আবু বকর, তিনি বললেন না। আমি বললাম ওমর, তিনি বললেন না। এরপর বলা হলো আপনার চাচাতো ভাই আলী, তিনি বললেন না। তখন বলা হলো ওসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। ওসমান উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তুমি একদিকে সরে যাও। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা দুইজন নীরবে গলা নামিয়ে কথা বলছিলেন, ফিসফিস করে কথা বলছিলেন। ওসমান মনোযোগের সঙ্গে সেই কথা শুনছিলেন এবং তার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছিল। পরবর্তীতে যখন সেই অবরোধের ঘটনা ঘটল, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার ঘরে অবরুদ্ধ করে ফেলা হলো, সেই অবস্থায় লোকেরা বলল ইয়া আমির আল মুমিনিন, আপনি কি এই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? ওসমান তখন বললেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন এবং আমি দৃঢ়তার সঙ্গে সেই বিষয়ের উপর সবর করব, ধৈর্য ধারণ করব। হিজরতের 35তম বছর অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের 12তম বছরে যখন হজের মৌসুম, সেই সময় সেই মৌসুমের আগে আগে ওসমান রাদিয়াল্লাহু আনহু সমস্ত উলায়া বা প্রদেশেতে সর্বসাধারণের উদ্দেশ্যে, সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করলেন এবং সেখানে তিনি কি লিখেছেন? ওসমান লিখলেন যে প্রতি বছর এই হজের সময়ে আমি আমার গভর্নর এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাদের কাজের হিসাব গ্রহণ করি। যখন থেকে আমি খলিফা নিযুক্ত হয়েছি তখন থেকেই এই উম্মাকে উৎসাহিত করা হয়েছে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতে। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু আরও লিখেছেন, কাজেই আমার বিরুদ্ধে কিংবা আমার গভর্নরদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই পাওনা মিটিয়ে দেওয়া হবে, প্রদান করা হবে। ওসমান বলেছেন হজের মৌসুমে তোমরা আসো এবং যদি তোমাদের কোনো অভিযোগ থাকে বা কোনো বিষয়ের বদলা নেওয়ার থাকে কিংবা ক্ষতিপূরণ নেওয়ার থাকে, এসো, সেই বদলা বা ক্ষতিপূরণ প্রদান করা হবে। সুতরাং সেই চিঠির সার অংশ ছিল এটা, ওসমান রাদিয়াল্লাহু আনহু সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে এই বার্তা প্রদান করলেন যে কারো যদি কোনো ধরনের অভিযোগ থাকে, হোক সেটা খলিফা কিংবা গভর্নর যার বিরুদ্ধেই হোক না কেন, হজের সময় তোমরা আসো, সেই বিষয়গুলো জানাও এবং সেই বিষয়ের বদলা তোমাদেরকে দেওয়া হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আরও লিখলেন, কিংবা কেউ যদি চায় যে সে নিজের পক্ষ থেকে এগুলোকে ক্ষমা করে দেবে, তাহলে তো সেই ক্ষমা ওই ব্যক্তির জন্য সদাকা হিসেবে গণ্য হবে, দান হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো মজলুম ব্যক্তি তার উপর যদি কেউ অন্যায় করে থাকে, সে অন্যায়কারীকে ক্ষমা করে দেয়, সেই ক্ষমা সেই মজলুম ব্যক্তির জন্য এক ধরনের দান বা সদাকা হিসেবে কবুল করে নেওয়া হয়। যখন এইরকম একটি চিঠি সাধারণ মুসলিমদের কাছে সমস্ত প্রদেশে পাঠ করে ঘোষণা দিয়ে শোনানো হলো, সাধারণ লোকেরা কান্নায় ভেঙে পড়ল। এবং তারা বলাবলি করতে থাকলো যে এই উম্মার সামনে এক বিপদ অপেক্ষা করছে। হজের মৌসুমে পূর্ববর্তী খলিফাদের ঘটনা থেকে আমরা দেখি যে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদতের একটি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। এর মধ্যে লোকেরা ইবাদতের জন্য আল্লাহর ঘর তাওয়াফের জন্য এসে থাকেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সেগুলো তারা সম্পাদন করে থাকেন। একই সঙ্গে পূর্ববর্তী খলিফাদের সময় থেকে এই দৃষ্টান্ত চলে আসছে যে যখন দূর দূরান্ত থেকে লোকেরা এসে একত্রিত হয়, একদিকে সাধারণ মানুষ কিংবা আরেকদিকে যারা গভর্নর ওয়ালি তারা চলে আসেন, সেই অবস্থায় খলিফা তাদের কাছ থেকে তাদের কাজের হিসাব এবং বিভিন্ন বিষয়ের খোঁজ খবর এগুলো জেনে থাকেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়টি জনসাধারণের উদ্দেশ্যে জানিয়ে বললেন যে তোমাদের কোনো ধরনের অভিযোগ থাকলে সেগুলো আমার কাছে এসে উপস্থাপন করো এবং যার যা পাওনা সেগুলো আমি প্রদান করব। 35 হিজরি সেই সময়ে সেই ফিতনাবাজ ব্যক্তিরা আবদুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা সেই সাবাইরা তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে এতদিন ধরে যে চক্রান্ত তারা করে এসেছে সেই চক্রান্তের ফসল ঘরে তোলার সময় এখন তাদের হয়েছে। যখন শাওয়াল মাস 35 হিজরি সেই সময় সেই বিদ্রোহী লোকেরা মদিনার কাছাকাছি মদিনার ঠিক বাইরে চলে আসলো এবং অবস্থান গ্রহণ করলো। কুফা, বাসরা এবং মিশর এই তিনটি অঞ্চল থেকে তারা আসছিল এবং তারা নিজেদেরকে সাধারণ যারা হজযাত্রী সেই হজযাত্রীদের সঙ্গে মিশিয়ে মদিনার পথে রওনা হয়েছিল। হজের মৌসুমে তারা আসার সিদ্ধান্ত নিল। এর কারণ হচ্ছে যে যারা মদিনার বাসিন্দা তারা অনেকেই মক্কার পথে থাকবেন, মদিনা ত্যাগ করবেন এবং মদিনায় লোক সংখ্যা কম থাকবে। বেশিরভাগ মানুষ তারা হজের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। এবং একই সঙ্গে আমরা আরও লক্ষ্য করতে পারি যে মদিনা এটি কোনো সামরিক শহর ছিল না, মদিনা ছিল ইসলামী খিলাফার সবচেয়ে সুরক্ষিত শহর, কেন্দ্র, রাজধানী। যে শহরগুলো সামরিক শহর ছিল সেগুলো ছিল ইসলামী খিলাফার সীমান্তবর্তী শহর, যেমন শামের বিভিন্ন শহর কিংবা কুফা, বাসরা, এই শহরগুলো ছিল সামরিক ঘাঁটি। কাজেই বড় সংখ্যায় মুসলিম সৈন্যবাহিনী এবং যারা সেনাপতি ছিলেন উমারা আল জুন্দ তারা কেউই মদিনায় থাকতেন না, তারা ছিলেন সেই সমস্ত সীমান্ত ঘাঁটিতে এবং জিহাদে। মদিনা সবচেয়ে সুরক্ষিত শহর এবং মদিনায় কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো পূর্ব নজির ছিল না। এবং এই ধরনের সমস্ত দৃষ্টান্ত এবং পরিস্থিতির সুযোগ নিয়ে সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা নিজেদেরকে হজ যাত্রীদের সঙ্গে মিশিয়ে মদিনার পথে রওনা হয়ে গেল এবং মদিনার কাছাকাছি এসে তারা তাঁবু স্থাপন করল। কুফা, বাসরা, মিশর প্রত্যেকটি স্থান থেকে যেই দলগুলো এসেছিল তার প্রত্যেকেই ছিল খুবই সংঘবদ্ধ, সংগঠিত। প্রত্যেকটি ছোট ছোট দলের উপরেও একজন ব্যক্তি নেতা বা আমির নিযুক্ত ছিলেন। মুসলিম ঐতিহাসিকগণ তারা সংখ্যা উল্লেখ করেছেন যে সর্বমোট এই লোকেদের সংখ্যা কত ছিল। এই প্রসঙ্গে বিভিন্ন রকমের মতামত দেখা যায়। কেউ কেউ তাদের সর্বমোট সংখ্যাকে 1800 থেকে 3000 এই ধরনের উল্লেখ করেছেন। সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা যখন মদিনার পথ ধরেছিল, রওনা হওয়ার সময়েই তারা একটি কূট কৌশল অবলম্বন করে রওনা হয়েছিল। যারা মিশরের বাসিন্দা ছিল তারা মিশরের লোকেদেরকে রাজি করিয়েছিল যে আমরা পরবর্তী খলিফা হিসেবে আলীকে দেখতে চাই। যারা বাসরার ছিল তারা নিজেদের মধ্যে এরকম একটি জনমত তৈরি করেছিল যে আমরা চাই তালহা ইবনে উবাইদুল্লাহ, তাকে পরবর্তী খলিফা হিসেবে। এবং যারা কুফার বাসিন্দা ছিল তারা বলছিল আমরা জুবাইর ইবনে আল-আওয়াম, তাকে পরবর্তী খলিফা হিসেবে দেখতে চাই। এবং মুসলিম ঐতিহাসিকগণ তারা মন্তব্য করে বলেছেন যে এই ধরনের একটি বিভক্তি তারা আগে থেকেই নিজেদের মধ্যে সৃষ্টি করে রেখেছিল যেন এই বিভক্তি পরবর্তীতে তারা অন্যান্য মুসলিমদের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন এবং পরবর্তী খলিফা কে হবেন, কাকে নিযুক্ত করা যায়, এই বিষয় নিয়ে যেন মুসলিমদের মধ্যে একটি স্থায়ী বিভক্তি সৃষ্টি হয়ে যায়। মুসলিম ঐতিহাসিক আল আজুররি তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী ইবনে আবি তালিব, তালহা ইবনে উবাইদুল্লাহ এবং আল জুবায়ের ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে রক্ষা করেছেন যে এই সমস্ত বিভ্রান্ত ব্যক্তিদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া থেকে। সেই সমস্ত ব্যক্তিরা মুখে বলছিল যে কেউ তারা তালহাকে চায়, কেউ জুবায়েরকে চায় কিংবা কেউ আলীকে চায়, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে লোকেদেরকে সন্দেহগ্রস্ত করে দেওয়া, সংশয়গ্রস্ত করে দেওয়া এবং সাহাবাদের মধ্যেও একটি ফিতনার বিস্তার ঘটানো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে রক্ষা করেছেন তাদের সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের ফিতনায় যুক্ত হওয়া থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই সময় অর্থাৎ 35 হিজরির জিলকদ মাসের প্রথম তারিখে যখন সেই লোকেরা এসে পৌঁছালো এবং তাঁবু স্থাপন করলো, সর্বপ্রথম এসে পৌঁছিয়েছিল সেই মিশরের গ্রুপ। সেই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনা সংলগ্ন একটি গ্রামে ছিলেন এবং তিনি এই লোকেরা এসেছে, জমায়েত হয়েছে, তাদের সঙ্গে আলোচনা করার জন্য মদিনায় ফেরত আসলেন। সেই সময় থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সর্বমোট প্রায় তারা 40 বা 45 দিন পর্যন্ত অবস্থান করেছিল। প্রায় 1.5 মাস পর্যন্ত তারা মদিনায় অবস্থান করেছিল, মাঝখানে অল্প কয়েকদিনের জন্য তারা মদিনা ছেড়ে চলে যাচ্ছে এরকম একটি সময় বাদে। প্রথম যখন সেই মিশরীয় গ্রুপ আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করলেন। সেই সময় তাদের মধ্য থেকে একজন ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহুর কাছে আসলো এবং খুবই ঔদ্ধত্যের সঙ্গে বেয়াদিপূর্ণ ভাষায় সে কথা বলতে শুরু করলো অহংকারের সঙ্গে। সে ওসমান রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলল যে আপনি মুসহাফ নিয়ে আসুন। মুসহাফ অর্থাৎ কোরআন নিয়ে আসা হলো এবং সেই ব্যক্তি নির্দেশ দিয়ে বলছে যে আপনি অমুক সুরা পাঠ করুন। তারা সুরা ইউনুসের দিকে ইঙ্গিত করছিল। ওসমান রাদিয়াল্লাহু সেটা পাঠ করতে শুরু করলেন এবং এভাবে পড়তে পড়তে যখন তিনি একটি নির্দিষ্ট আয়াত পর্যন্ত আসলেন তখন তারা বলল যে এবার আপনি থামুন। কি ছিল সেই আয়াত? ওসমান রাদিয়াল্লাহু তিনি পড়ছিলেন সুরা ইউনুসের 59 নম্বর আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বলুন আচ্ছা তোমরা নিজেরা তোমরাই লক্ষ্য করে দেখো, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে অবতীর্ণ করেছেন সেগুলোর মধ্য থেকে কোনোটাকে তোমরা হারাম আর কোনোটাকে হালাল সাব্যস্ত করে নিয়েছো। বলো এই নির্দেশ আল্লাহ কি তোমাদেরকে দিয়েছেন নাকি তোমরা আল্লাহর উপর অপবাদ আরোপ করছো। এই আয়াত যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু পাঠ করলেন তারা বলল এবারে আপনি থামুন। এই আয়াতে যেভাবে বলা হচ্ছে যে আল্লাহর অবতীর্ণ রিজিকের মধ্যে কোনোটাকে হারাম করে নেওয়া হয়েছে কোনোটাকে হালাল করে নেওয়া হয়েছে, এই কাজের জন্য আল্লাহ কি নির্দেশ দিয়েছেন নাকি তোমরা নিজেরা তোমাদের কাজের পক্ষে আল্লাহর দলিলকে ব্যবহার করে আল্লাহর উপর অপবাদ আরোপ করছো। এ আয়াতের বাহ্যিক অর্থ গ্রহণ করে সেই ফিতনাবাজ ব্যক্তিরা বলতে শুরু করলো যেভাবে তো আপনি সেই চারণভূমি নিজের জন্য হালাল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, মদিনার সেই চারণভূমি আল হিমা, এ প্রসঙ্গে গত পর্বে আমরা আলোচনা করেছি। অথচ যে প্রসঙ্গে এ আয়াত নাজিল হয়েছে তা থেকে যেভাবে সেই ফিতনাবাজ ব্যক্তিরা এই আয়াতকে ব্যবহার করছিল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যিনি নিজে কোরআনের একজন কাতেব ছিলেন, ওহী লিখেছেন, যিনি নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন প্রতি রাতে এবং প্রতি হজের মৌসুমে যিনি হাজরে আসওয়াদ সেই পাথরের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সালাতে সম্পূর্ণ কোরআন তিনি তিলাওয়াত করতেন, তাকে তারা কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা প্রদান করছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে বুঝিয়ে দিলেন যে কোন প্রসঙ্গে কেন কখন এই আয়াত নাজিল হয়েছিল। এই আয়াত নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুশরিকদের প্রতি, যারা শিরক করছিল, যারা মুশরিক তাদের প্রসঙ্গে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা চিন্তা করে দেখো যে আল্লাহর রিজিকের মধ্যে কোনোটাকে তোমরা নিজেদের জন্য হারাম আর কোনোটাকে হালাল সাব্যস্ত করে নিয়ে এই বিষয়ে আল্লাহর উপর আরোপ করার চেষ্টা করছো। কাজেই ওসমান রাদিয়াল্লাহু তাদের ভুলকে সংশোধন করে দিচ্ছিলেন এবং তিনি সেই বিষয়ের পূর্ণ ব্যাখ্যা প্রদান করলেন যে চারণভূমির বিষয়টা কী ছিল, যা কিনা আমরা আমাদের বিগত পর্বে আলোচনা করেছি। ওসমান রাদিয়াল্লাহু তিনি বললেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার সময়ে এই চারণভূমির যা পরিমাণ ছিল এবং সেই সময়ে যাকাতের উট, পশু কিংবা জিহাদের জন্য যে পশুগুলো ছিল সেই পরিমাণ পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে। ওসমান বলছেন আমি যখন খলিফা হলাম এই দান সদাকার পশুগুলোর পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং জিহাদের জন্য যে পশুগুলোকে সেই চারণভূমিতে নিয়ে যাওয়া হতো সেগুলোর সংখ্যাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এই চারণভূমির সীমানাকে বর্ধিত করা প্রয়োজন ছিল। ওসমান বললেন যে এই কাজই তো আমি করেছি। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু আরও একবার তাদের ভুলকে সংশোধন করে দিলেন এবং সেখানে সেই ব্যক্তিরা একের পর এক আয়াত ভুল প্রসঙ্গে অপব্যাখ্যা দিয়ে উল্লেখ করছিল এবং ওসমান রাদিয়াল্লাহু তাদের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যেকটি ভুলকে সংশোধন করে দিলেন। শেষ পর্যন্ত তারা কোনো অভিযোগই খলিফার উপর উপস্থাপন করতে পারল না এবং তারা নিজেদের স্থানে ফেরত গেল। এভাবে তারা সেই স্থানে অবস্থান করছিল এবং আলাপ আলোচনা চলছিল। শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাদের বিষয়টিকে পূর্ণ নিষ্পত্তির জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাকে প্রেরণ করলেন। আলী রাদিয়াল্লাহু সেখানে গিয়ে সমাধানের প্রচেষ্টা করলেন এবং সেই ঘটনার পরবর্তীতে ফিতনাবাজদের আসল চেহারা প্রকাশিত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু সেখানে গিয়ে তাদেরকে বললেন যে আমি যদি আল্লাহর কিতাব কোরআন থেকে উল্লেখ করি তাহলে কি তোমরা সেটাকে গ্রহণ করবে যে বিষয়ে তোমরা অভিযোগ করছো? সেই অবস্থায় তারা রাজি হলো এবং বলল যে কোরআন থেকে যদি আপনি এই বিষয়ে নিষ্পত্তি প্রদান করেন তাহলে সেগুলোকে আমরা গ্রহণ করব। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে পাঁচটি বিষয়ের উপর তারা একমত হলো। সেই পাঁচটি বিষয় ছিল এরকম যে এর আগে যে সমস্ত ফিতনাবাজ ব্যক্তিদেরকে বিভিন্ন স্থানে তাদের প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল, নির্বাসিত করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা আর থাকবে না, তারা নিজ নিজ অঞ্চলে ফেরত যেতে পারবে। 2 নম্বর পয়েন্ট ছিল যে যাদের ভাতাকে নিষিদ্ধ করা হয়েছিল সেই ভাতাকে আবারও বহাল করা হবে এবং তারা সমপরিমাণ ভাতা লাভ করবে যা শীর্ষ পর্যায়ের মুসলিম ব্যক্তিরা তাদের যোগ্যতার কারণে পেয়ে থাকেন। অর্থাৎ তারা তাদের যোগ্যতা কিংবা ইসলামী রাষ্ট্রের প্রতি অবদান না থাকলেও প্রথম শ্রেণীর ব্যক্তিদের মতো ভাতা দাবি করছিল এবং ফিতনা নিষ্পত্তি করার জন্য সেই দাবিও মেনে নেওয়া হলো। একইভাবে তারা ফাই এবং গনিমতের খাত থেকেও নিজেদের জন্য সম্পদ দাবি করলো এবং সেটাকেও মেনে নেওয়া হয়েছিল। একইভাবে 5ম পয়েন্টে তারা দাবি করেছিল যে তাদের পছন্দ মতো যে সমস্ত লোক তাদের ভাষায় যারা সৎ এবং দক্ষ তাদেরকে সরকারি কাজে নিয়োগ করা হবে এবং সেটাকেও মেনে নেওয়া হয়েছিল। যেমন সেই মিশরবাসীরা তারা দাবি উপস্থাপন করে বলেছিল যে মিশরে আমরা গভর্নর হিসেবে চাই মোহাম্মদ বিন আবি বকরকে এবং তাকে নিযুক্ত করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু সেই প্রস্তাবও গ্রহণ করে নিয়েছিলেন। এভাবে দেখা যাচ্ছে যে তারা তাদের পক্ষ থেকে অভিযোগ কিংবা আপত্তি উপস্থাপন করার মতো কিছুই বাকি থাকলো না এবং তারা সেই বিষয়গুলোকে অর্জন করার পর নিজ নিজ ভূমির দিকে ফেরত যাচ্ছিল। ফলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ফিতনাবাজ ব্যক্তিরা যেভাবে তারা জমায়েত হয়েছিল আবার তারা নিজ নিজ অঞ্চলের দিকে নিজ নিজ প্রদেশের দিকে ফেরত যাচ্ছে। ফলে এমন একটি অবস্থা সৃষ্টি হলো যে ফিতনা যেন সম্পূর্ণভাবেই নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং মদিনার যারা অধিবাসী ছিলেন তারাও এই পরিস্থিতি দেখে খুবই খুশি হলেন। কিন্তু সেই ফিতনাবাজ ব্যক্তিরা তাদের এই যে অভিযোগগুলো এগুলো তো ছিল মূলত টালবাহানা স্বরূপ এবং তাদের অন্তরে যে বিদ্বেষ, যে অশুভ উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করা, স্বয়ং খলিফাকে হত্যা করা। কাজে ফিতনাবাজ ব্যক্তিরা যখন দেখলো তাদের এই মূল চক্রান্ত, মূল পরিকল্পনা ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, সেই অবস্থায় তারা আরেকটি অভূতপূর্ব দাবি নিয়ে উপস্থিত হলো মদিনায়। যখন মদিনাবাসীরা মনে করেছিলেন যে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক, যে যার মতো অবস্থায় ব্যস্ত ছিলেন, সেই অবস্থায় হঠাৎ করে রাতের বেলা সেই ফিতনাবাজ ব্যক্তিরা মদিনায় এসে মদিনা অবরোধ করলো এবং মদিনার পথ ঘাট দখল করে নিল। তারা চিৎকার করছিল, স্লোগান দিচ্ছিল এবং শোরগোল সৃষ্টি করলো এবং তারা বলতে শুরু করলো যে খলিফা আমাদেরকে প্রতারিত করেছে, আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে। কি ছিল সেই ঘটনা? তখন তারা একটি গল্প উপস্থাপন করলো এবং এটা তারা নিজেরা প্রস্তুত করেছিল। তারা বলছে যে আমরা আমাদের পথে 3 দিন ধরে 3 রাত ধরে সফর করছিলাম। এভাবে 3 দিন 3 রাত পথ চলতে চলতে আমরা হঠাৎ করে দেখলাম যে একজন কালো হাবশি গোলাম, সে তার উটের উপরে চড়ে দ্রুত ছুটে যাচ্ছে এবং তাদের ভাষ্যমতে তারা বলছে যে সেই গোলামকে দেখে মনে হচ্ছিল যে সে নিজেই যেন কাউকে তাড়া করছে অথবা অন্য কেউ তাকে তাড়া করছে। এভাবে একবার সে সেই মিশরি কাফেলার কাছে আসছিল, আবার দূরে সরে যাচ্ছিল, কাজেই তার গতিবিধি ছিল খুবই সন্দেহজনক। এই অবস্থায় সেই ব্যক্তিকে, সেই হাবশি গোলামকে আটক করা হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গেই সে স্বীকারোক্তি প্রদান করলো। সে বলল, আমি খলিফার বার্তাবাহক। মিশরের সেই সময় যিনি গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে আবি সারাহ, তার প্রতি একটি বার্তা দিয়ে খলিফা আমাকে পাঠিয়েছেন। তারা তাকে তল্লাশি করলো এবং তল্লাশি করে তার সঙ্গে একটি চিঠি পেল। দেখা গেল সেই চিঠিতে খলিফার সিলমোহর যুক্ত করা রয়েছে, যেরকম অফিসিয়াল চিঠিপত্র হয়ে থাকে সেই রকম চিঠিপত্র। সেখানে কি লেখা তারা সেটাকে পড়লো, খুলে দেখলো সেখানে আদেশ করা হচ্ছে সেই সময়ের যিনি মিশরের গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, তার প্রতি তাকে আদেশ প্রদান করা হচ্ছে যে এই সমস্ত লোকেরা যখন তোমার কাছে মিশরে এসে পৌঁছাবে তুমি তাদেরকে হয় হত্যা করবে অথবা বন্দি করবে কিংবা কঠিনভাবে তাদেরকে দমন করবে, তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবে। কাজে এই অবস্থায় এরকম একটি চিঠি, সেই চিঠির অর্থ কি কিংবা এই চিঠি কোত্থেকে আসলো, এটা কি সত্যি খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছেন নাকি এটা ছিল তাদের সৃষ্টি করা চিঠি? সেই ফিতনাবাজ ব্যক্তিরা বলছিল যেটা হচ্ছে খলিফার চিঠি, তিনি আমাদেরকে ধোঁকা দিয়েছেন, প্রতারিত করেছেন। কাজেই তারা ক্ষিপ্ত হয়ে, উন্মত্ত হয়ে সমস্ত মদিনা অবরুদ্ধ করল, মদিনার পথ ঘাট তারা দখল করে ফেলল, তাদের সঙ্গে অস্ত্র ছিল, তারা মদিনার নিয়ন্ত্রণ গ্রহণ করল। এবং সেই চিঠির প্রসঙ্গে আমরা কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে যাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে সাধারণ বুদ্ধি বা কমন সেন্স ব্যবহার করেই প্রমাণ করা যায় সেই চিঠি ছিল একটি জাল চিঠি, মিথ্যা চিঠি, যা কখনো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি লেখেননি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাধারণ বুদ্ধিকে ব্যবহার করেই তাদের সেই মিথ্যা সেটাকে ধরে ফেলেছিলেন এবং তিনি বলছিলেন যে মিশরের লোকেদের সঙ্গে কি ঘটেছে সেটা কুফা এবং বসরার লোকেরা তারা কিভাবে জানল। মদিনা থেকে সম্পূর্ণ বিপরীত দুইটি দিক হচ্ছে, একদিকে মিশর, আরেকদিকে কুফা এবং বসরা। কাজেই প্রত্যেকটি দল যখন তারা নিজেদের এলাকার দিকে ফেরত যাচ্ছিল, এভাবে 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মিশরীয় লোকেদের সঙ্গে কি ঘটেছে সেটা ঠিক একই সময়ে জেনে একই সময়ে কুফা এবং বসরার লোকেরা মদিনায় ফেরত আসতে পারে না, কারণ তারা যাচ্ছিল সম্পূর্ণ বিপরীত দিকে। কাজে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর কসম করে বললেন, যে এটা হচ্ছে এমন একটি ব্যাপার যেই সিদ্ধান্ত তোমরা মদিনা ত্যাগের আগেই গ্রহণ করেছ এবং এই বিষয় তোমরা মদিনাতেই প্রস্তুত করেছ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি সেই বিষয়কে অস্বীকার করলেন। তিনি অস্বীকার করলেন যে তিনি এই চিঠি লিখেছেন কিংবা এই সম্পর্কে কোনো জ্ঞান রাখেন। ওসমান বললেন, 2টি উপায়ে তোমরা আমাকে অপরাধী প্রমাণ করতে পারো। 1 নম্বর হচ্ছে যে 2জন মুসলিম ব্যক্তিকে এনে সাক্ষী হিসেবে উপস্থাপন করতে হবে, এবং যদি সেটা তোমরা করতে না পারো, সেই ক্ষেত্রে আমি যদি আল্লাহর নামে কসম করে নিজেকে নিরপরাধ দাবি করি, সেই ক্ষেত্রে আমি নিরপরাধ প্রমাণিত হব। ওসমান বললেন যে তিনি এই চিঠি লেখেননি এবং এই সম্পর্কে তার কোনো ধারণাও নেই যে কীভাবে এটাকে সৃষ্টি করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরও বললেন যে জাল সিলমোহর যুক্ত করে, জাল চিঠি সৃষ্টি করে যে কোনো ব্যক্তির নামেই চালিয়ে দেওয়া যায়। কিন্তু সেই লোকেরা, সেই ফিতনাবাজ ব্যক্তিরা, তা এতটাই বিভ্রান্ত এবং উন্মত্ত অবস্থায় ছিল যে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই কথাকে বিশ্বাস করল না। অথচ ইসলামী শরীয়তের যে ভিত্তি, বিচারের যে ভিত্তি, সেখান থেকে একটি মূলনীতি আমরা দেখতে পাই এবং সেই মূলনীতিটি হচ্ছে এরকম যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনি আলা মান আনকার। অর্থাৎ যেই ব্যক্তি বাদী, যেই ব্যক্তি নিজে অভিযোগ উপস্থাপন করবে, সেই ব্যক্তিকেই সাক্ষী এবং প্রমাণ এনে উপস্থাপন করতে হবে। এবং যদি বাদী ব্যক্তি বা অভিযোগ উপস্থাপনকারী ব্যক্তি সে সাক্ষ্য প্রমাণ এনে হাজির করতে না পারে, তাহলে যিনি বিবাদী তিনি যদি নিজেকে আল্লাহর নামে কসম করে নির্দোষ দাবি করেন, তাহলে সেটাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই ফিতনাবাজ ব্যক্তিরা ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ কিছুই এনে উপস্থাপন করতে পারেনি। এই পয়েন্টটি ছাড়াও এখানেও যদি আমরা সাধারণ বুদ্ধি বিবেচনা বোধকে ব্যবহার করি, সেখান থেকেও আমরা বুঝতে পারি যে ওসমান রাদিয়াল্লাহু তিনি কোনোভাবেই এই কাজের সঙ্গে জড়িত নন, তিনি জড়িত হতে পারেন না। কারণ এই ঘটনার আগে কিংবা পরে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে ফিতনাবাজ ব্যক্তিরা অনেক পরিস্থিতিতে নানা রকমের বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করছিল এবং প্রত্যেক ক্ষেত্রেই ওসমান রাদিয়াল্লাহু কোমলতার নীতিকে অনুসরণ করে আসছিলেন। সেই ঘটনার আগে কিংবা পরে বহু পরিস্থিতিতে বিভিন্ন প্রদেশের গভর্নর, ওয়ালি কিংবা সাহাবিদের কাছ থেকেও প্রস্তাব আসছিল, সুপারিশ আসছিল। তারা বলছিলেন যে আপনি অনুমতি দিলে আমরা অস্ত্র ধারণ করতে রাজি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি, কঠোর হস্তে তাদেরকে আমরা দমন করতে চাই। অথচ ওসমান রাদিয়াল্লাহু প্রত্যেক স্থানেই তাদেরকে নিষেধ করে আসছিলেন। কাজেই সেই সময়ে যখন কিনা সেই লোকেরা সন্তুষ্ট চিত্তে তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে নিজ নিজ প্রদেশে ফেরত যাচ্ছিল, যখন এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার মতো একটি অবস্থায়, সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু কেন এই ধরনের একটি চিঠি লিখতে যাবেন? কাজেই পরবর্তী ঘটনাগুলোকে দেখে আমরা বলতে পারি যে শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু বিনা প্রতিরোধে শহীদ হয়ে শাহাদাত বরণ করার মাধ্যমে নিজে নিহত হয়ে প্রমাণ করলেন যে তিনি সেই সমস্ত ব্যক্তিদেরকে কখনোই হত্যা করার জন্য কোনো নির্দেশ প্রদান করেননি বা সেই রকম চিঠিও তিনি লেখেননি। ওসমান রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের উপরেই আমল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা সম্পর্কে হাদিসে বলেছিলেন যে তুমি আদমের সেই উত্তম সন্তানের মতো হয়ে যাও, হাবিলের মতো হয়ে যাও, যে কাবিলকে বলেছিল যে তুমি যদিও বা আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করতে চাই না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ধরনের জাল চিঠি, জাল সিলমোহর ব্যবহার করে প্রস্তুত করে সাহাবিদের নামে চালিয়ে দেওয়া, সেটাই প্রথম ঘটনা ছিল না। বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময়ে তারা নানা রকমের অপপ্রচার, মিথ্যাচার, মিথ্যা চিঠি এগুলোকে ব্যবহার করছিল এবং বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিয়ে অনুসারীদেরকে বিভ্রান্ত করে আসছিল। সাহাবিদের নামে উম্মুল মুমিনিন, তাদের নামে আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা, জুবায়ের, তাদের নামে নানা রকমের মিথ্যা চিঠি তৈরি করে সেগুলোকে তারা ব্যবহার করছিল, এরকম দৃষ্টান্ত এর আগেও রয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এরকম একটি গোপন নির্দেশের বার্তা বহন করছে সেই বার্তাবাহক, তার আচরণ ছিল খুবই সন্দেহজনক। যদি কাউকে নির্দেশ দেওয়া হয় যে এরকম একটি বার্তা তুমি গোপনে বহন করে মিশরের গভর্নরের কাছে পৌঁছে দেবে, তাহলে তার প্রথম কাজ হবে সেই কিছুতেই সেই কাফেলার লোকেদের কাছাকাছি আসার চেষ্টা করবে না এবং সে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে গোপনীয়তা অবলম্বন করার জন্য। অথচ সেই হাবশি গোলাম, সে উটের উপর আরোহণ করে সে কিনা বারবার সেই মিশরীয় কাফেলার কাছে আসছিল, আবার দূরে যাচ্ছিল, আবার কাছে আসছিল, যেন সে নিজেই তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, যেন সে নিজেই তাদেরকে বলার চেষ্টা করছে যে তোমরা আমাকে ধরছো না কেন। এবং যখনই তাকে পাকড়াও করা হলো, গ্রেফতার করা হলো, সাথে সাথেই সে বিনা প্রতিরোধে স্বীকারোক্তি প্রদান করে বলল যে আমার কাছে খলিফার চিঠি আছে এবং এই হচ্ছে সেই চিঠি। কাজেই এই গল্পগুলো, এগুলো খুবই হাস্যকর এবং অবান্তর। কাজেই 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই চিঠি কোত্থেকে আসলো এবং কে লিখল। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে ক্লাসিক্যাল মুসলিম ঐতিহাসিকগণ তারা তাদের রচনাতে সাধারণভাবে এই কাজের জন্য অভিযুক্ত করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহকারী মারওয়ান ইবনুল হাকামকে। কিন্তু অভিযোগ উপস্থাপন করা হলেও এই বিষয়টি প্রমাণিত নয়, অর্থাৎ এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যায় না যে মারওয়ান ইবনুল হাকাম তিনি তার নিজের পক্ষ থেকে এই কাজ করেছেন। মারওয়ান ইবনুল হাকাম তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সহকারী বা বর্তমানের ভাষায় পিএস বা পার্সোনাল সেক্রেটারি। অভিযোগ উপস্থাপন করা হলেও সেই বিষয়টি প্রমাণিত নয়। বরং আমরা দেখতে পাই যে যারা ইতিহাসের এই বর্ণনাগুলোকে যাচাই বাছাই করেছেন, বিশ্লেষণ করেছেন, দুর্বল থেকে শক্তিশালী, নির্ভরযোগ্য থেকে কম নির্ভরযোগ্য এগুলোকে পৃথক করেছেন, তারা মারওয়ান ইবনুল হাকামকে এই চিঠির ব্যাপারে অভিযুক্ত করেননি, বরং তারা সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকেই এই জাল চিঠি প্রস্তুত করার কাজে অভিযুক্ত করেছেন। কারণ এরকম একটি জাল চিঠি প্রস্তুত করা সেই ফিতনাবাজদের অন্তরে যে অশুভ ইচ্ছা এবং কুপরিকল্পনা গোপন করা ছিল, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার কাজে সহযোগী হয়ে যায়। ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে তারা সবাই নিজ নিজ ভূমির পথ ধরলেও তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি ছিল যারা মদিনাতেই রয়ে গিয়েছিল, এবং তাদের ব্যাপারেই এরকম ধারণা অধিক যুক্তিযুক্ত যে তারাই এই কাজ করে থাকতে পারে, এবং এটা মোটেও অস্বাভাবিক নয়। সমসাময়িক মুসলিম ঐতিহাসিকদের মধ্যে শায়খ আস-সাল্লাবি, তিনিও এই ধরনের মতামত ব্যক্ত করেছেন। মারওয়ান ইবনুল হাকামের ব্যাপারে কেন তাকে দোষারোপ করা যুক্তিযুক্ত নয় তার প্রসঙ্গে কিছু বিষয় আমরা উল্লেখ করছি। মারওয়ান ইবনুল হাকাম তার যে অতীতের ট্র্যাক রেকর্ড বা চারিত্রিক বৈশিষ্ট্য বা কাজের যোগ্যতা এবং পরবর্তী ঘটনা, সেখান থেকে কয়েকটি বিষয় আমরা দেখতে পাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মারওয়ান ইবনুল হাকাম তিনি কে ছিলেন? তিনি 6 বা 7 বছরের একজন শিশু ছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। কাজেই মারওয়ান ইবনুল হাকাম তিনি শিশু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে থাকতে পারেন, এরকম একটি সম্ভাবনা খুবই বেশি। সুতরাং মারওয়ান ইবনুল হাকাম তিনি তাবেঈ নন, আবার একই সঙ্গে অন্যান্য সাহাবিদের সমতুল্যও তিনি নন, কারণ তিনি শিশু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত কোনো ঘটনা তিনি বর্ণনা করেননি বা সেই সময়ের কোনো স্মৃতি তার ছিল না। কাজেই ওলামায়ে কেরাম মারওয়ান ইবনুল হাকামকে মাঝামাঝি একটি ক্যাটাগরিতে রেখেছেন। তিনি সরাসরি সাহাবিদের মধ্যে তাকে রাখা যাচ্ছে না, আবার তাবিঈদের মধ্যেও তাকে রাখা যাচ্ছে না, বরং তাকে শিশু সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত করে একটি বিশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সমস্ত সুন্নি ঐতিহাসিকগণ তারা মারওয়ান ইবনুল হাকামকে প্রশংসা করেছেন তাদের রচনাতে, এবং একজন বিশিষ্ট নেতা হিসেবে তার প্রশংসা করা হয়েছে। আরও একটি বিষয় হচ্ছে যে মারওয়ান ইবনুল হাকাম তিনি হাদিসের একজন রাবি, একজন বর্ণনাকারী। সরাসরি তিনি হাদিস বর্ণনা না করলেও, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা না করলেও তিনি সাহাবিদের কাছ থেকে হাদিসকে বর্ণনা করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে তাকে রাবি হিসেবে রেখেছেন। এবং হাদিসের যাচাই বাছাই বা হাদিসের শাস্ত্র কীভাবে সেগুলোকে গ্রহণ করা হয়ে থাকে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে ইমাম বুখারী কোনো একজন ব্যক্তিকে রাবি হিসেবে, হাদিসের বর্ণনাকারী হিসেবে রেখেছেন। এটা সেই ব্যক্তির নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত হওয়ার একটি বড় দলিল। কাজী মারওয়ান ইবনুল হাকামকে এরকম কাজের সঙ্গে, এরকম একটি চক্রান্তমূলক কাজের সঙ্গে জড়ানোর কোনো নির্ভরযোগ্য ঘটনাও পাওয়া যাচ্ছে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মারওয়ানকে দোষারোপ করার অর্থ হচ্ছে পরোক্ষভাবে ওসমান ইবনে আফফানকে দোষারোপ করা। কারণ স্বয়ং খলিফাকে না জানিয়েই যদি তিনি এরকম একটি কাজ করেন, এর অর্থ হচ্ছে যে খলিফা তার অধীনস্থ ব্যক্তিদের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখেন না, কিংবা তিনি তার কাজের প্রতি উদাসীন বা গাফেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আরোপ করার কোনো সুযোগ নেই। এবং এই প্রসঙ্গে এই বিষয়গুলোকে বোঝার জন্য আরও একটি বিষয় আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যে প্রসঙ্গে প্রথম পর্বেই আমরা কথা বলেছিলাম যে ঐতিহাসিক বর্ণনাগুলোকে শুধুমাত্র কোনো একটি কিতাবে লেখা রয়েছে এই কারণেই সেটাকে বিশুদ্ধ বলে গ্রহণ করে নিতে হবে, বিষয়গুলো এরকম নয়। অর্থাৎ মুখ দেখে বা ফেস ভ্যালু দেখেই কোনো ঐতিহাসিক বর্ণনাকে গ্রহণ করে নেওয়া যায় না। ইতিহাসের বর্ণনার সংগ্রহ এবং সংকলনের ধরন, সেখানে কিছুটা শিথিলতা রয়েছে। ইতিহাসকে সংগ্রহ এবং সংকলনের ক্ষেত্রে হাদিসের মতো যাচাই বাছাই করে সেগুলোকে সংগ্রহ বা সংকলন করা হয়নি। ইতিহাসের বর্ণনাগুলোর মধ্যে সব রকম বর্ণনাই দেখতে পাওয়া যায়। একদিকে যেভাবে বিশুদ্ধ বর্ণনা সেগুলো রয়েছে, আবার কিছু কিছু বর্ণনা রয়েছে যেগুলো কম বিশুদ্ধ বা দুর্বল, এমনকি কিছু জাল বর্ণনাও মুসলিম ঐতিহাসিকগণ ডকুমেন্টেশনের স্বার্থে তাদের কিতাবাদিতে সংরক্ষণ করেছেন। কাজেই তাবারিতে রয়েছে, কিংবা আল বিদায় ওয়ান নিহায়া সেখানে রয়েছে, কিংবা অন্যান্য গ্রন্থে রয়েছে, শুধুমাত্র এটা দেখেই কোনো একটি ঐতিহাসিক বর্ণনাকে শতভাগ নির্ভরযোগ্য বা বিশুদ্ধ বলে গ্রহণ করে নেওয়া যায় না, বরং সেখানে যাচাই বাছাই, সনদ দেখা, এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এবং এ কারণেই বলা হয়ে থাকে যে ইতিহাসের সেই কিতাবগুলো অনেক ক্ষেত্রেই আলেমদের দ্বারা, আলেমদের জন্য লিখিত কিতাব। সুতরাং সেই বর্ণনাগুলোর মধ্যে যেগুলো সুস্পষ্ট বিশুদ্ধ, সেগুলোর বিপরীতে অস্পষ্ট ধারণা অনুসরণ করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। সুতরাং সেই ঘটনাটি, অর্থাৎ সেই জাল চিঠি সৃষ্টি করে সম্পূর্ণ পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া, এটা ছিল একটি বিশেষ ঘটনা, এবং ফিতনাবাজ ব্যক্তিরা সেই পরিস্থিতিকে ব্যবহার করে আবারও মদিনা অবরোধ করলো এবং সম্পূর্ণ মদিনার নিয়ন্ত্রণ তারা নিজেদের এবং সম্পূর্ণ মদিনার নিয়ন্ত্রণ তারা নিজেদের দখলে নিয়ে আসলো। ধীরে ধীরে পরিস্থিতি কঠিন হতে শুরু করলো। শুরুর দিকে কিছু সময় পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের বাড়ি থেকে বের হতে পারতেন এবং মসজিদে এসে জামাতে সালাত আদায় করাতেন, এই সুযোগ তার সামনে ছিল। কিন্তু একটা সময়ে এসে তারা এমনকি ওসমান রাদিয়াল্লাহুকে তার ঘরে অবরুদ্ধ করে ফেললো। তিনি তার ঘর থেকেও বের হতে পারছিলেন না, এমনকি মসজিদে এসে তিনি সালাত আদায় করবেন এই সুযোগও সেই ফিতনাবাজ ব্যক্তিরা প্রদান করছিল না। সেই সময় সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারাই মসজিদে নববীর দখল নিল এবং তারাই সেখানে ইমামতি করতে শুরু করলো। এই প্রসঙ্গে বুখারীর একটি বর্ণনা আমরা দেখতে পাই। উবাইদুল্লাহ ইবনে আদি তিনি বর্ণনা করেছেন যে তিনি ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাকে যখন অবরুদ্ধ করা হয়েছিল সেই সময় তার কাছে গেলেন এবং বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনিই তো আমাদের নেতা, আপনি আমাদের ইমাম এবং আপনার বিপদ তো আপনি দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আমাদের ইমামতি করছে এই বিদ্রোহী ব্যক্তিরা, ফলে তাদের অনুসরণ করা, তাদের পেছনে সালাত আদায় করা, এই কাজে আমরা গুনাহগার হওয়ার আশঙ্কা করছি। ওসমান রাদিয়াল্লাহু সেই কঠিন অবস্থাতেও তিনি বললেন যে লোকেরা যত রকম আমল করে তার মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সালাত, কাজেই এই লোকেরা যখন একটি ভালো কাজ করছে, সালাত আদায় করছে, তখন তুমি তাদের সঙ্গে উত্তম কাজে শরিক হয়ে যাও, আর যদি তারা মন্দ কাজে লিপ্ত হয় তখন তাদের অপকর্ম থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ, সেই রকম কঠিন অবস্থাতেও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার যে ন্যায় বোধ সেখান থেকে সরে আসেননি। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে তোমরা ন্যায় বিচারকে ত্যাগ করো না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে এবং তার খিলাফা, এটা ছিল সেই আদলের উপরে প্রতিষ্ঠিত একটি খিলাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সুবিচার করো সেটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। পরবর্তী অপরাধের সেই ঘটনা, সেগুলোর দিকে আমরা যাচ্ছি। এতদিন পর্যন্ত সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা নানা রকমের নীতির সমালোচনা করছিল, তাদের প্রদেশে প্রাদেশিক গভর্নরদের বিরুদ্ধে নানা রকমের ছুতা টালবাহানা অভিযোগ উপস্থাপন করছিল। কিন্তু এবারে যখন তারা লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে এসেছে, মদিনার দখল নিয়ে নিয়েছে, সেই অবস্থায় অন্যান্য অভিযোগগুলো তাদের কাছ থেকে হারিয়ে গেল এবং সরাসরি তারা অভিযোগ উপস্থাপন করতে থাকলো ওসমান রাদিয়াল্লাহুর ব্যক্তিত্ব এবং তার খিলাফার বিরুদ্ধে। তারা দাবি উপস্থাপন করে বলল যে হয় তাকে পদত্যাগ করতে হবে অথবা আমরা তাকে হত্যা করব। ওসমান রাদিয়াল্লাহু সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো আমল করে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন যে, হে ওসমান, আল্লাহ তোমাকে একটি সম্মানের চাদর দান করবেন এবং যদি এই বিভ্রান্ত ব্যক্তিরা সেটা খুলে নিতে চায় তুমি কখনো সেই চাদর খুলবে না। সেই চাদরের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমানকে খিলাফা দান করবেন এবং তুমি কখনো স্বেচ্ছায় সেটাকে ছেড়ে দিবে না, পদত্যাগ করবে না। ওসমান রাদিয়াল্লাহু সেই হাদিসকে উল্লেখ করে বলছিলেন যে আমি কখনোই পদত্যাগ করতে পারি না। এরপরেও এই ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছেন এবং বিশিষ্ট সাহাবা একরাম তারা কি পরামর্শ দিয়েছেন সেখান থেকেও আমরা দেখতে পাই। তারা তাকে নির্দেশ দিয়েছেন দৃঢ় থাকার জন্য। বিশিষ্ট আলেম সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু পরামর্শ করলেন। আবদুল্লাহ ইবনে ওমর তিনি ওসমানের কাছে আসলেন এবং বললেন যে যদি আপনি তাদের দাবির কাছে এই বিষয়কে ছেড়ে দেন বা পদত্যাগ করেন, সেই ক্ষেত্রে কি আপনি চিরস্থায়ী হবেন, অর্থাৎ আপনি কি চিরদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন? ওসমান বললেন, না, সেটা কখনোই ঘটবে না। আবদুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, এবং আপনি যদি দাবি না ছেড়ে দেন সেই ক্ষেত্রে তারা কি আপনাকে হত্যা করার থেকে বেশি কোনো কিছু করতে পারবে? ওসমান বললেন, না। আবদুল্লাহ বললেন, এবং যদি তারা আপনাকে হত্যা করেও ফেলে সেই অবস্থায় তারা কি নির্ধারণ করবে যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? ওসমান বললেন, না, তারা সেটা নির্ধারণ করবে না। তখন আবদুল্লাহ ইবনে ওমর তিনি উপদেশ দিয়ে বলেছিলেন, আমি মনে করি যে আপনি কোনো অবস্থাতেই সেই চাদর খুলে ফেলবেন না যেই সম্মানের চাদর আল্লাহ আপনাকে পরিধান করিয়েছেন, অর্থাৎ এই খিলাফা, সেখান থেকে আপনি কখনোই পদত্যাগ করবেন না। এবং পরবর্তীতে আবদুল্লাহ ইবনে ওমর তিনি খুবই বিচক্ষণতাপূর্ণ একটি উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে যদি আপনি এই কাজ করেন, অর্থাৎ কিছু মানুষ এসে দাবি দাওয়া উপস্থাপন করছে, তাদের দাবির মুখে আপনি পদত্যাগ করে ফেলেন, তাহলে এটা পরবর্তী খলিফাদের জন্য একটি নজির হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এই ঘটনার সুযোগ নিয়ে প্রত্যেক যুগেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা এসে দাবি দাওয়া উপস্থাপন করতে থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তার মাধ্যমে খলিফাদেরকে পদত্যাগে বাধ্য করবে অথবা তাদেরকে হত্যা করবে। কাজেই সেই রকম একটি কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকা, খিলাফার পদের উপরে অধিষ্ঠিত থাকা, এর মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তার চারিত্রিক দৃঢ়তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং একই সঙ্গে ইসলামী শাসন ব্যবস্থা, খিলাফা পদ্ধতির বিশুদ্ধতাকেও রক্ষা করেছেন, যে এটা কোনো বিভ্রান্ত ব্যক্তিদের হাতের খেলার পুতুল নয় যে তারা এসে দাবি দেওয়া অভিযোগ উপস্থাপন করবে আর দাবির মুখে প্রত্যেক ব্যক্তিকেই পদত্যাগ করতে হবে। সুতরাং খলিফার পদে অধিষ্ঠিত থাকার উপর দৃঢ়তা প্রদর্শন করা, এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধারের জন্য ছিল না, বরং এর মাধ্যমে তিনি এই উম্মার স্বার্থকে রক্ষা করেছেন। কাজেই সেই লোকেরা যখন দেখল যে তাকে চাপ দেওয়ার মাধ্যমেও পদত্যাগে বাধ্য করা যাচ্ছে না, তখন তারা তাকে হত্যার হুমকি প্রদান করতে শুরু করল। ওসমান রাদিয়াল্লাহুকে যখন অবরুদ্ধ করা হয়েছিল, তার হত্যার হুমকি প্রদান করছিল। এবং সেই অবস্থায় একদিন ওসমান রাদিয়াল্লাহু তিনি তার বাড়ির সামনে আসলেন এবং শুনলেন যে তারা তাকে হত্যার হুমকি দিচ্ছে। সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাদের উদ্দেশ্যে বললেন যে, হে লোকেরা, তোমরা কেন আমাকে হত্যা করতে চাচ্ছ? কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনটি কারণ ছাড়া একজন মানুষকে হত্যা করা কোনো অবস্থাতেই বৈধ নয়। তার এক নম্বর কারণ হচ্ছে রাজুলুন কাফারা বাদা ইমান, কোনো একজন ব্যক্তি ইমান আনার পর যদি সে মুরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে হত্যা করা যায়। দুই নম্বর কারণ হচ্ছে একজন বিবাহিত ব্যক্তি, সে যদি জিনা করে তাকে হত্যা করা যায়। এবং তিন নম্বর কারণ হচ্ছে যে একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করে সেই ক্ষেত্রেও কিসাস হিসেবে তাকে হত্যা করা যায়। ওসমান বললেন, আল্লাহর কসম করে বলছি যে আমি কখনোই জিনা করিনি, না জাহিলিয়াতে না ইসলামে আসার পর, এবং আমি কখনোই আমার এই দিন ত্যাগ করার ইচ্ছাও আমার মধ্যে জাগ্রত হয়নি যখন কিনা আল্লাহ আমাকে ইসলামের উপরে হেদায়েত করেছেন, আর আমি কখনোই কোনো মানুষকে হত্যা করিনি। কাজেই কেন তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ? সেই রকম অবস্থায় ফিতনাবাজরা তাদের মধ্য থেকে একজন যুবক ব্যক্তি সা'সা ইবনে সাহওয়ান তাকে পাঠালো ওসমানের সঙ্গে আলোচনা করার জন্য, এবং সে এসে বিভিন্ন আয়াতকে মিসকোট করে মূল প্রসঙ্গ থেকে সরিয়ে এনে সেগুলোকে দলিল হিসাবে ব্যবহার করে ওসমানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করছিল। সা'সা সুরহাজের আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম জুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো যাদের উপর জুলুম করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। সা'সা এই আয়াতকে ব্যবহার করে বলতে শুরু করলো যে আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কাউকে কাউকে নির্বাসিত করা হয়েছে, কাজে আমাদের জন্য কুরআনের আয়াত অনুসারে এই অনুমতি রয়েছে যে আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি। অথচ সা'সা যে ব্যাখ্যা দিচ্ছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন তার পরবর্তী আয়াতগুলোকেও সেই আয়াতের সঙ্গে মিলিয়ে সম্পূর্ণ ছবি বা পূর্ণ ব্যাখ্যা তাদের সামনে প্রদান করলেন এবং সঠিক ব্যাখ্যা উপস্থাপন করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে, এই আয়াত তোমার এবং তোমার সাথীদের ব্যাপারে অবতীর্ণ হয়নি, বরং এটা নাজিল হয়েছে আমার এবং আমার সাথীদের ব্যাপারে, অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাদের পরিস্থিতি প্রসঙ্গের ব্যাপারে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো পরবর্তী আয়াতগুলো তিলাওয়াত করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এই অপরাধে যে তারা বলতো আমাদের রব হচ্ছেন আল্লাহ। যারা মুহাজির তাদেরকে মক্কা থেকে যখন বহিষ্কার করে দেওয়া হয়েছিল তাদের অপরাধ ছিল কি? এতটুকু তারা বলতেন যে আমাদের রব হচ্ছে আল্লাহ, রব্বুন আল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারাই হচ্ছে এমন লোক যে যাদেরকে আমি যদি দুনিয়াতে শক্তি সামর্থ্য প্রতিষ্ঠা দান করি সেই ক্ষেত্রে তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। প্রত্যেক কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারভুক্ত। কাজেই সেই বিভ্রান্ত লোকেরা যখন মাঝখান থেকে একটি আয়াতের অংশবিশেষ ভুলভাবে উপস্থাপন করে নিজেদের দাবির বৈধতা প্রমাণের চেষ্টা করছিল, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রাসঙ্গিক আয়াতগুলোকে, ধারাবাহিক আয়াতগুলোকে, সবগুলোকে উল্লেখ করে এবং কোন পরিস্থিতিতে সেগুলো নাজিল করা হয়েছিল তার পূর্ণ ব্যাখ্যা প্রদান করে তাদের ভুল দাবিকে আবারও খণ্ডন করলেন। কিন্তু সেই বিভ্রান্ত ব্যক্তিরা তারা সেগুলোকে মানতে রাজি ছিল না, ফলে দিন দিন পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছিল। শেষের দিকে এমন একটি অবস্থায় আসে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একেবারে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছিল না, এবং সেই সময় আসার আগে কিছুদিন পর্যন্ত সুযোগ ছিল যখন কিনা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে আসতে পারতেন। সেই অবস্থায় তিনি যে খুতবা দিয়েছিলেন, সর্বশেষ খুতবা, সেটা পরবর্তীতে বিদায়ী খুতবাতে পরিণত হয়েছিল। সেই খুতবার প্রসঙ্গে আমরা আলোচনার দিকে যাচ্ছি। তার আগের কিছু ঘটনা, আবু সাউর আল ফিহরি তিনি এসে বললেন যে, আমি মসজিদে নববীতে দেখলাম সেই মিশরীয় ব্যক্তিরা, তারা মসজিদে নববী দখল করে নিয়েছে এবং সেখানে তাদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে এসে বক্তব্য প্রদান করছে। তিনি ওসমান রাদিয়াল্লাহুর কাছে এসে তার ঘরে এসে বললেন, আমি তাদের চোখে মুখে অশুভ বিষয় দেখে আসলাম। ইবনে উদাইস আল বালাউই তাদের দায়িত্বপ্রাপ্ত, সে রাসুলের মসজিদে, রাসুলের মিম্বারে দাঁড়িয়ে নানা রকমের বিভ্রান্তিকর কথা বলে লোকেদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করছে, এবং সেই বিষয়গুলিকে উপস্থাপন করার পর ওসমান রাদিয়াল্লাহু সেগুলিকে প্রত্যাখ্যান করলেন এবং তিনি বললেন যে, ইবনে উদাইস মিথ্যা বলছে এবং আল্লাহর কসম করে আমি বলছি, সে যদি এই ধরনের মিথ্যা কথাগুলো, অভিযোগগুলো উপস্থাপন না করতো তাহলে আমি এই পরবর্তী কথাগুলো বলতাম না। ওসমান বলছেন, আমি ছিলাম ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়েকে আমার কাছে বিবাহ দিয়েছেন, এবং সেই মেয়ে যখন মৃত্যুবরণ করেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকজন মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি কখনোই জিনা করিনি, চুরি করিনি, না জাহিলিয়াতে না ইসলামে। ইসলাম গ্রহণ করার পর আমি কখনোই মিথ্যা কথা বলিনি, এমনকি আমার লজ্জাস্থান এই ডান হাতে আমি কখনোই স্পর্শ করিনি, যেই ডান হাত দিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম। ওসমান আরও বললেন, যখন কোরআন নাজিল হয়েছে সেই সময়েই আমি কোরআনকে লিপিবদ্ধ করেছি, এবং ইসলাম গ্রহণের পর এমন কোনো জুমার দিন আসেনি যেই জুমার দিনে আমি একজন দাসকে আজাদ করে দেইনি, মুক্ত করে দেইনি। এবং যদি কখনো এমন হতো যে কোনো জুমাতে আমি একজন দাসকে আজাদ করতে না পারতাম, তাহলে পরবর্তী জুমাতে আমি দুইজন দাসকে আজাদ করে দিতাম। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে উপস্থাপিত মিথ্যাচারগুলোকে খণ্ডন করছিলেন এবং নিজের মর্যাদা স্পষ্ট করে উপস্থাপন করছিলেন, এবং তিনি বলছিলেন যে যদি সেই মিথ্যাচার করা না হতো তাহলে আমি নিজের পক্ষে এই কথাগুলো কখনোই বলতাম না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন যে এই ফিতনাবাজ ব্যক্তিরা তারা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা তাকে হত্যা করবেই, সেই রকম একটি অবস্থায় খলিফাকে হত্যা করার, একজন ন্যায়সঙ্গত খলিফা যিনি হকের উপরে আছেন তাকে হত্যা করার যে পরিণতি, সেই প্রসঙ্গে তিনি তাদেরকে সাবধান করে দিচ্ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাড়িতে যখন অবরুদ্ধ, ঘর থেকে তাকে বের হতে দেওয়া হচ্ছে না, সেরকম একটা অবস্থায় তিনি একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে, যেই দেওয়ালে ছিদ্র ছিল সেখানে দাঁড়িয়ে তিনি তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ওহে লোকেরা, তোমরা আমাকে হত্যা করো না, বরং আমার সঙ্গে আলোচনা করো, কারণ আল্লাহর কসম করে আমি বলছি, যদি তোমরা আমাকে হত্যা করো আমার পর তোমরা আর কখনোই একত্রিত থাকতে পারবে না, আর কখনোই তোমরা শত্রুদের বিরুদ্ধে একত্রিত থেকে যুদ্ধ করতে পারবে না, বরং তোমরা বিভক্ত হয়ে যাবে। সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তার নিজের হাতের আঙ্গুলগুলোকে প্রসারিত করে তাদেরকে দেখালেন। ওসমান তাদেরকে আরও বললেন, ওহে লোকেরা, তোমরা আমাকে হত্যা করো না, কারণ আমি তোমাদের আমির, আমি তোমাদের শাসক এবং তোমাদের মুসলিম ভাই। আল্লাহর কসম করে বলছি, উম্মার প্রতি যা করার ছিল তা করতে আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আমি ভুল কিংবা সঠিক যাই থাকি না কেন, যদি তোমরা আমাকে হত্যা করো আমার পর তোমরা আর কখনো একত্রিত অবস্থায় সালাত আদায় করতে পারবে না, শত্রুদের বিরুদ্ধে একত্রিত অবস্থায় কোনো অভিযানে যেতে পারবে না, এবং তোমাদের মধ্যে কখনো গনিমত বণ্টন হবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, যদি তোমরা আমাকে হত্যা করো তোমরা কখনোই আর একত্রিত থাকতে পারবে না, তোমাদের একে অন্যের প্রতি ভালোবাসা থাকবে না। হাসান আল বাসরি রাহিমাউল্লাহ তিনি এই সমস্ত বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন, আল্লাহর কসম, ওসমান যা বলেছেন সত্যই বলেছেন, এমনকি লোকেরা যদি একত্রিত সালাত আদায় করতেও দাঁড়াতো তাদের অন্তরগুলো থাকতো বিভিন্ন দিকে বিভক্ত। সেই অবরোধের ঘটনা চলাকালীন সময়ে বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একসময় ইহুদি ছিলেন, ইহুদিদের মধ্যে তিনি আলেম ছিলেন এবং ইহুদি কিতাবে উল্লেখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো জেনে এবং বুঝে তিনি শেষ পর্যন্ত ইসলাম কবুল করেছিলেন, এবং এভাবে তিনি বিশিষ্ট সাহাবিদের একজন হয়েছিলেন। আবদুল্লাহ ইবনে সাল্লাম সেই বিভ্রান্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলছিলেন যে তোমরা নিজেদের বিরুদ্ধে আল্লাহর তরবারিকে উন্মুক্ত করো না, আল্লাহর কসম, যদি তোমরা সেই তরবারিকে খাপ মুক্ত করো তাহলে আর কখনোই সেটা খাপে ভরা হবে না। তিনি বললেন, তোমরা যদি আমিরকে হত্যা করো তাহলে তোমাদেরকেও হত্যা করা হবে এবং অনেক অনেক হত্যাকাণ্ড হবে। আবদুল্লাহ ইবনে সাল্লাম তিনি আরও বললেন, এখনকার আমির তারা তোমাদেরকে শাসন করছে দিরা দিয়ে, এবং পরবর্তী আমির যারা আসবে তারা তোমাদেরকে শাসন করবে তরবারি দিয়ে। দিরা বা ছোট একটি লাঠি যা কিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবহার করতেন। আবদুল্লাহ ইবনে সাল্লাম বলছেন যে পরবর্তী সময়ে যারা তোমাদের আমির হবে তারা তোমাদেরকে শাসন করবে তরবারি দিয়ে, কাজেই তোমরা ফেরত যাও, ওসমানকে তোমরা হত্যা করো না। আরেকটি বর্ণনায় আমরা দেখি কিতাবুল ফিতানে উল্লেখ করা হয়েছে, আবদুল্লাহ ইবনে সাল্লাম তিনি বলেছেন, হে লোকেরা, তোমরা ওসমানকে হত্যা করো না, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, কোনো উম্মত যদি তাদের নবীকে হত্যা করে আল্লাহ তাদের 70,000 ব্যক্তিকে হত্যা করার ব্যবস্থা করেন, আর যদি কোনো উম্মত তাদের খলিফাকে হত্যা করে আল্লাহ তার বিপরীতে তাদের 40,000 লোককে হত্যার মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করেন। পরবর্তী ঘটনা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আবদুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তার এই কথাগুলো কত সত্য। আবদুল্লাহ ইবনে সাল্লাম তিনি তাদেরকে ভালো পরামর্শ দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে অভিশাপ তোমাদেরকে, এই শহরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছো, এই শহর রাসূলের শহর, এই মদিনা তাকে ফেরেশতারা ঘিরে রেখেছে। এভাবে তিনি তাদেরকে ভালো পরামর্শ দিচ্ছিলেন, অথচ জবাবে সেই ফিতনাবাজ ব্যক্তিরা গালাগালি প্রদান করতে শুরু করলো এবং তারা বলতে শুরু করলো, ওহে ইহুদি মহিলার সন্তান, তুমি চুপ করো, এটা কি তোমার ভেবে দেখার বিষয়? এভাবে একজন সম্মানিত সাহাবীর সঙ্গে তারা দুর্ব্যবহার করছিল। গৃহবন্দী হওয়ার আগে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে খুতবা দিয়েছিলেন পরবর্তীতে সেই খুতবাই বিদায়ী খুতবাতে পরিণত হয়েছিল, এবং এটাই ছিল এই উম্মার প্রতি ওসমান রাদিয়াল্লাহু আনহুর শেষ খুতবা, সেই খুতবার বক্তব্যের দিকে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন, মুসলিমরা, আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া দিয়েছেন যেন দুনিয়ার মাধ্যমে তোমরা আখিরাত কামাই করতে পারো। দুনিয়া আল্লাহ এই জন্য দেননি যে একে নিয়েই তোমরা পড়ে থাকবে। দুনিয়া ধ্বংসশীল, আখিরাত চিরস্থায়ী। কাজেই যা কিছু স্থায়ী তার উপরে এই অস্থায়ী জীবন যেন তোমাদেরকে ধোকাগ্রস্ত না করে এবং চিরস্থায়ী জীবনের কথা ভুলিয়ে না দেয়। দুনিয়া শেষ হয়ে যাবে এবং আমরা আল্লাহর কাছেই ফেরত যাব। কাজেই তোমরা আল্লাহর অনুগত হও। আল্লাহর আনুগত্যের মাধ্যমেই তার শাস্তি এবং রাগ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে। ঐক্য ধরে রাখো, নিজেরা দলে উপদলে বিভক্ত হয়েও না। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই আয়াতটি উল্লেখ করেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকেদেরকে একত্রিত থাকার প্রসঙ্গে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যা ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে একত্রিত অবস্থায় আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে থাকো এবং দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, হে মদিনাবাসী, আমি তোমাদেরকে বিদায় জানাই। আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন আমার পরে তিনি তোমাদের জন্য উত্তম খলিফার ব্যবস্থা করেন। ওসমান বললেন, আল্লাহর কসম, আজকের পর থেকে আমি আর কারো দরজায় যাব না এবং আমার দরজাও কারো জন্য খোলা থাকবে না। এই বিদ্রোহীদেরকে আজকের দিনের পর থেকে আমি আর কিছুই প্রদান করব না, না দিন না দুনিয়া, যা দিয়ে তারা তোমাদের ক্ষতি করতে পারে। আমি আমার সমস্ত বিষয় আল্লাহর কাছে সোপর্দ করলাম। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সবাইকে ফেরত যাওয়ার আদেশ প্রদান করেন এবং লোকেরা তার আদেশ মেনে ফেরত চলে যায়। এটাই ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর সর্বশেষ প্রকাশ্য সমাবেশে আসা এবং মসজিদে দেওয়া শেষ খুতবা। এরপর ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহু আর কখনোই তার ঘর থেকে বের হতে পারেননি যতক্ষণ না তাকে শহীদ করে দেওয়া হয়। সেই অবস্থায় বিশিষ্ট সাহাবা ইকরাম তারা ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন এবং তারা তাকে নিরাপত্তা দিতে চেয়েছেন। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যারা মিথ্যা প্রচারকারী ব্যক্তি তারা মিথ্যা প্রচার করে বলে থাকে যে সাহাবা ইকরাম ওসমানকে পরিত্যাগ করেছিলেন কিংবা চেয়েছিলেন যে ওসমানের পতন হোক। এটি হচ্ছে সুস্পষ্ট মিথ্যা। অথচ আমরা দেখতে পাই সাহাবা ইকরাম কখনোই তাকে নিরাপত্তাহীন অবস্থায় ছেড়ে দিতে চাননি। আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে পাঠিয়েছেন। জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠিয়েছেন তার ছেলে আবদুল্লাহকে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন তার ছেলে মুহাম্মদ ইবনে তালহাকে। সুতরাং সেই সময়ে যারা বয়স্ক বা সিনিয়র সাহাবি ছিলেন তারা তাদের সন্তানদেরকে পাঠিয়েছিলেন। সেই সমস্ত তরুণ সাহাবা একরাম তারা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে তার ঘরের দরজায় অবস্থান নিলেন যেন তারা ওসমানকে রক্ষা করতে পারেন সেই ফিতনাবাজ ব্যক্তিদের কাছ থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটি বর্ণনায় আমরা দেখতে পাই ইবনে আসাকির তিনি বর্ণনা করেছেন তার তারিখে দিমাশক সেই কিতাবে তিনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠিয়ে জানালেন যে আমার কাছে 500 ব্যক্তি রয়েছেন যারা যোদ্ধা, যাদের কাছে বর্ম রয়েছে। বর্মধারী 500 যোদ্ধা আমার কাছে রয়েছে, যদি আপনি অনুমতি প্রদান করেন তাহলে এই লোকেদের বিপরীতে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারি, কারণ আপনি এমন কোনো কাজ করেননি যেই কাজের কারণে তারা আপনার রক্ত ছড়াবে। বিপরীতে ওসমান কি বলেছেন? তিনি বলেছেন, আল্লাহ আপনার ইচ্ছার জন্য আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন, আমি আমার নিরাপত্তার জন্য অন্য কোনো ব্যক্তির রক্ত ছড়াতে চাই না। একই রকমভাবে আমরা দেখতে পাই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনিও চেয়েছেন ওসমান ইবনে আফফানকে নিরাপত্তা প্রদান করতে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু সেই সময় তিনি ছিলেন বনু আমর বিন আউফ সেই গোত্রে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার আজাদকৃত গোলাম আবু হাবিবা তাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন ওসমানের কাছে এবং তিনি এই ঘটনা বর্ণনা করে বলছেন যে যেই দিন আমি ওসমানের কাছে গেলাম সেই দিনটি ছিল প্রচণ্ড গরমের একটি দিন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে চেয়ারে বসেছিলেন এবং সেখানে আরও বিশিষ্ট সাহাবা একরাম উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু, আবু হুরাইরা, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুম, তারা সেখানে ছিলেন। জুবাইর সংবাদ দিয়ে তার এই আজাদকৃত গোলামকে পাঠালেন ওসমানের কাছে। তিনি সংবাদ পাঠালেন যে আমি এখনও আপনার অনুগত রয়েছি, চাইলে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করব এবং বনু আমর বিন আউফ তারাও আমার সঙ্গে রয়েছে, শুধুমাত্র আপনার নির্দেশের অপেক্ষায় আমরা রয়েছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থায় আল্লাহর প্রশংসা করে তার ভাই জুবাইরের জন্য দোয়া করলেন, সালাম প্রেরণ করলেন এবং বললেন, তোমরা যেখানে আছো সেখানে অবস্থান করতে থাকো। সেই রকম অবস্থায় উপস্থিত সাহাবিদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে একটি হাদিস বর্ণনা করলেন যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছিলেন। আবু হুরায়রা উঠে দাঁড়ালেন এবং বললেন যে তোমাদেরকে কি আমি এমন হাদিসের কথা বলবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমার নিজ কানে শুনেছি? তারা বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার পর তোমরা অনেক রকমের মতপার্থক্য এবং ফিতনার সম্মুখীন হবে। সেই অবস্থায় আমরা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব, কোন দিকে যাব নিরাপত্তার জন্য? আল্লাহ রাসূল বলেছিলেন, ইলাল আমিন ওয়াহিজবিহি, এই ব্যক্তি বিশ্বস্ত এবং তার দলবল বিশ্বস্ত, তার দিকে তোমরা যাবে। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আফফানের দিকে ইঙ্গিত করেছিলেন। সেই অবস্থায় সেখানে সেই মজলিসে যারা উপস্থিত ছিলেন তারা উঠে দাঁড়ালেন এবং বললেন যে এখন আমরা জানি আমাদের কি করতে হবে। সুতরাং তারা ওসমানের নির্দেশের অপেক্ষায় ছিলেন এবং বললেন যে আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা এই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করি। কিন্তু ওসমান বললেন, আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা আমার অনুগত থাকো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। একই রকমভাবে মুগিরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তিনটি প্রস্তাব দিয়েছিলেন। প্রথম প্রস্তাব দিলেন যে আপনি লড়াই করুন তাদের বিরুদ্ধে, কারণ আপনি হকের উপরে আছেন, আপনার কাছে এখনও ক্ষমতা রয়েছে এবং তারা বাতিলের উপর রয়েছে। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলেন যে আপনি প্রয়োজনে যুদ্ধ করতে না চাইলে মক্কায় চলে যেতে পারেন, সেখানে হারাম শরীফ, সেখানে গিয়ে হয়তো এই লোকেরা বিশৃঙ্খলা করবে না। তিন নম্বর প্রস্তাব দিয়েছিলেন যে প্রয়োজনে আপনি শামে হিজরত করতে পারেন, শামে চলে যেতে পারেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনটি প্রস্তাব, সকল প্রস্তাবই তিনি নাকচ করলেন। প্রথম প্রস্তাবের বিপরীতে তিনি বললেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, কারণ আমি এই উম্মার প্রথম রক্তপাতকারী ব্যক্তি হতে চাই না। মক্কায় যাওয়ার ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি চাই না যে আমাকে অনুসরণ করে এই লোকেরা সেখানেও পৌঁছে যাক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি একটি হাদিস শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউলহিদু রাজুলুন মিন কুরাইশ বিমাক্কাতা ইয়াকুনু আলাইহি নিসফু আযাবিল আ'লাম, কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি মক্কায় চলে যাবে সেখানে বিশৃঙ্খলা ছড়ানোর লক্ষ্যে, এবং তাকে সমস্ত আলাম বা জগতের অর্ধেক আজাব দিয়ে আল্লাহ তাকে পাকড়াও করবেন। সমস্ত জগতের অর্ধেক শাস্তি তাকে দেওয়া হবে এই কাজের জন্য। কাজী ওসমান বললেন যে সেই লোকেরা যদি আমাকে অনুসরণ করে হারাম শরীফে চলে যায় এবং সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই সুযোগ তিনি দিতে চাচ্ছিলেন না। এবং শামে হিজরতের ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি যেই মদিনাতে হিজরত করে এসেছি, এই হিজরতের ভূমি এই মদিনা এবং রাসূলের নৈকট্য আমি ছাড়তে চাই না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম তারা চেয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিরাপত্তা প্রদান করতে এবং সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম তিনি বারবার তাদের সেই প্রস্তাবগুলোকে নাকচ করে দিয়েছেন। নিজের নিরাপত্তার জন্য কোনো মুসলিমের রক্তই তিনি ঝরাতে রাজি ছিলেন না। কিন্তু এরপরেও যুবক সাহাবিদের একটি দল ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় তারা অবস্থান নিচ্ছিলেন। তারা কিছুতেই ওসমানকে শত্রুদের হাতে সোপর্দ করে ফেরত আসতে চাচ্ছিলেন না। যাদের মধ্যে ছিলেন আব্দুল ইবনে জুবাইর, হাসান রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর, জায়েদ বিন সাবিত, আনসারি সাহাবি এবং অন্যান্য আরও কিছু ব্যক্তি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও চাচ্ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে অবস্থান করতে। সেই ফিতনা বিশৃঙ্খলার সময়ে খলিফা তিনি হজে যেতে অপারগ হয়ে পড়লেন এবং ইবনে আব্বাসকে আমির বানিয়ে তিনি হজে পাঠিয়ে দিতে চাচ্ছিলেন। তাকে নির্দেশ দিলেন যে তুমি হজে চলে যাও। ইবনে আব্বাস বললেন যে ইয়া আমির আল মুমিনিন, এই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং আপনার পাশে থাকা, এটা আমার কাছে সেই অবস্থায় হজের থেকেও প্রিয়। ওসমান বললেন যে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি মুসলিমদের আমির হিসাবে হজ সম্পাদন করবে। যেহেতু খলিফার নির্দেশ ছিল, কাজেই বাধ্য হয়ে ইবনে আব্বাস অনিচ্ছা সত্ত্বেও সেই নির্দেশ পালন করলেন এবং মক্কায় চলে গেলেন। ইবনে আব্বাস তার সঙ্গে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি দিয়েছিলেন সেখানকার হুজ্জাজদের প্রতি। সেই চিঠিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু কিছু গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেছিলেন এবং সার্বিক পরিস্থিতিতে নিজের অবস্থান বাকি মুসলিমদের কাছে স্পষ্ট করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন সেই সময় মদিনায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন, অন্যান্য অঞ্চলের যারা প্রাদেশিক গভর্নর ছিলেন তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার ব্যাপারে চূড়ান্ত শঙ্কা অনুভব করছিলেন। যদিও বা ওসমান তাদের কাছে কোনো ধরনের সাহায্য চেয়ে পাঠাননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে খলিফাকে রক্ষা করার জন্য এবং মদিনাকে রক্ষা করার জন্য বিভিন্ন স্থান থেকে বাহিনী পাঠিয়ে দিচ্ছিলেন। সেই বাহিনীগুলো মদিনার দিকে অগ্রসর হচ্ছিল। কাজেই সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চলে যাচ্ছি অবরোধের একেবারে শেষের দিনে। সেই ঘটনাগুলো, শেষের সময়গুলো, যেই ঘটনাগুলো খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। সেই অবস্থায় সেই ফিতনাবাজ ব্যক্তিরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঢিল ছুঁড়েছে, তার বাড়িতে পানির সরবরাহ বন্ধ করে দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। সাহাবিদের মধ্যে কাউকে তারা গালাগালি করেছে, কারো সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে। ফিতনাবাজ ব্যক্তিরা, তাদের কাছে খবর আসলো যে হজ শেষ হয়ে আসছে এবং বিভিন্ন স্থান থেকে বাহিনী রওনা দিচ্ছে মদিনার পথে। কাজেই তাদের কাছে খুব বেশি সময় নেই, যা করার দ্রুত করতে হবে। ফিতনাবাজ ব্যক্তিরা নিজেদের মধ্যে একটি বৈঠক পরামর্শ করলো এবং শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে আমরা এখন এমন একটা অবস্থায় এসেছি, যদি আমরা অন্য বাহিনীর জন্য অপেক্ষা করি তারা এসে আমাদেরকে হত্যা করবে। কাজে একমাত্র সমাধান হচ্ছে তাদের কাছে খলিফাকে হত্যা করা। তারা বলল, যদি আমরা খলিফাকে হত্যা করি তাহলে মদিনায় বিশৃঙ্খলা দেখা দিবে, মদিনায় কোনো খলিফা থাকবে না, ক্ষমতায় কেউ থাকবে না, এরকম বিশৃঙ্খল অবস্থায় আমরা আমাদের এলাকায় পালিয়ে যেতে পারবো। কিন্তু যদি আমরা আমাদের দাবি ত্যাগ করি এবং এই মুহূর্তে মদিনা ত্যাগ করে নিজেদের অঞ্চলে চলে যাই, তাহলে পরবর্তীতে আমাদেরকে গ্রেফতার করা হবে, আমাদেরকে শাস্তি প্রদান করা হবে। কাজেই সেই সমস্ত ব্যক্তিরা চূড়ান্তভাবে একমত হলো যে তারা ওসমানকে হত্যা করবে। কিন্তু কিভাবে তাকে হত্যা করবে? প্রথম দিকে তারা পরামর্শ করলো, তারা ভাবলো যে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সরাসরি কেউ তাকে হত্যা না করা, অর্থাৎ তাকে অবরুদ্ধ করে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার মাধ্যমে হত্যা করা। ফলে আমাদের ব্যাপারে সরাসরি কেউ অভিযোগ উপস্থাপন করতে পারবে না, আমাদের কারো হাতেই ওসমানের রক্ত লেগে থাকবে না। এইভাবে এই পরিকল্পনা গ্রহণ করে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পানির সরবরাহ বন্ধ করে দিল। খাদ্য ছাড়াও একজন ব্যক্তি বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে, কিন্তু একেবারেই কোনো ধরনের পানি না খেয়ে একজন ব্যক্তি 3 দিনের বেশি খুব কমই বেঁচে থাকতে পারে। প্রথম দিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে যা পানীয় ছিল সেগুলো শেষ হয়ে আসলো, সেই অবস্থায় তিনি এর উপর ধৈর্য ধারণ করলেন। দ্বিতীয় দিন তার কাছে কোনো পানি ছিল না। এই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তার প্রতিবেশীর বাড়িতে খবর পাঠালেন, আমর ইবন হাজম আনসারি তার বাড়িতে, এবং তিনি এই সংবাদ পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওসমান সংবাদ পাঠালেন যে তোমরা আমাদেরকে সাহায্য করো, আমাদের কাছে কিছু পানি পাঠাও। সংবাদ পৌঁছে গেল আলী রাদিয়াল্লাহু আনহু এবং উম্মুল মুমিনীন তাদের কাছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথেই সেই লোকেদের সঙ্গে কথা বলার জন্য আসলেন, তাদেরকে এই বিষয়ে তাদের অন্তরকে নরম করার চেষ্টা করলেন। তিনি বললেন, লোকেরা তোমরা কি করছো? তোমরা তো না মুসলিমদের আচরণ করছো না অমুসলিমদের আচরণ করছো। তোমরা এই ব্যক্তিকে পানি পান থেকে বাধা দিও না। এমনকি রোমান বা পারস্যরাও যখন তাদের শত্রুকে আটক করে বন্দি করে সেই অবস্থায় তাদেরকে খাদ্য প্রদান করে পানীয় প্রদান করে। তিনি ওসমান তোমাদের সঙ্গে কি এমন করেছেন যে তোমরা তার সঙ্গে এই রকম আচরণ করছো? তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছো, অথচ ওসমান নির্দেশ দিয়েছেন যেন তোমাদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ না করা হয়। তোমরা আর কি চাও? কেন তোমরা তাকে অবরোধ করলে এবং তাকে হত্যা করাকে নিজেদের জন্য বৈধ মনে করে নিলে? এরপরেও সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা বলতে থাকলো যে আল্লাহর কসম, আমরা তাকে কিছুই খেতে দেব না, কোনো পানীয় প্রদান করব না। কাজী আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে তিনি অপারগ হয়ে গেছেন, সেই অবস্থায় তিনি তার নিজের মাথার পাগড়ি খুলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির উঠানে আঙিনায় ছুড়ে মারলেন, যেন অন্তত তারা এতটুকু বুঝতে পারেন যে আলী এই সমাধানের চেষ্টা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যে পাগড়ি পরতেন সেটা তাদের মধ্যে পরিচিত ছিল। তরুণ সাহাবিরা যারা সেই বাড়িতে পাহারারত অবস্থায় ছিলেন তারা সেই পাগড়ি দেখে বুঝলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করেছিলেন, কিন্তু ফিতনাবাজ ব্যক্তিরা তাকেও মানতে অস্বীকৃতি জানাচ্ছে। সেই অবস্থায় উম্মুল মুমিনীন যারা ছিলেন মুমিনদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনীগণ, তারাও চেষ্টা করলেন যে ওসমানের কাছে কোনোভাবে পানি পৌঁছে দেওয়া যায় কিনা। ওসমান ছিলেন বানু উমাইয়ার সদস্য এবং বানু উমাইয়ার মধ্যে উম্মুল মুমিনীনদের মধ্যে ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রথমে চেষ্টা করেছেন যে একটি বাহনের উপর আরোহণ করে সেখানে লুকিয়ে নিয়ে কাপড়ে ঢেকে পানি নিয়ে যদি পৌঁছানো যেত, কিন্তু সেই ফিতনাবাজ ব্যক্তিরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং সেই পশুটিকে মেরে তাড়িয়ে দিয়েছে এবং সেই পশুটিকে এমনভাবে প্রহার করছিল যে উম্মে হাবিবা সেখান থেকে পড়ে প্রায় নিহত হওয়ার মতো একটি অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও একই রকমের একটি ঘটনা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি খচ্চরের উপর আরোহণ করলেন এবং তিনিও তার কাপড়ের নিচে পোশাকের নিচে ঢেকে ওসমানের জন্য কিছু পানি বহন করে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সেই ফিতনাবাজ ব্যক্তিরা যখন তাকে দেখল তখন শুরুতে তার জন্য পথ উন্মুক্ত করে দিল, কারণ তিনি ছিলেন উম্মুল মুমিনীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুমিনদের মা। তাদের জন্য মুমিনদের অন্তরে বিশেষ ভক্তির স্থান ছিল। শুরুতে পথ খুলে দিলেও শেষ পর্যন্ত ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে এক নিকৃষ্ট ব্যক্তি তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো এবং বলল যে আমরা দেখতে চাই আপনার সঙ্গে কি রয়েছে। তিনি বললেন, আমি সাফিয়া, আমি উম্মুল মুমিনীন, আমি ওসমানকে দেখতে এসেছি। সেই অবস্থায় তারা জিজ্ঞাসা করলো আপনার সাথে কি রয়েছে। তিনি চুপ থাকলেন। তখন তারা কাপড় উন্মোচন করলো এবং সেখানে একটি লুকানো পানির পাত্র দেখতে পেল এবং এগুলো দেখে তারা ক্রোধে উন্মত্ত হয়ে সেই বাহনটিকে, সেই খচ্চরটিকে আঘাত করলো এবং পানির পাত্রটিকেও তারা ভেঙে ফেললো। এমনভাবে সেই বাহনটিকে, সেই পশুটিকে আঘাত করলো যে সেটা ভয় পেয়ে দ্রুত ঘুরে গিয়ে দৌড়াতে শুরু করলো এবং উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে পড়ে যাওয়ার মতো একটি অবস্থা সৃষ্টি হলো। শেষ পর্যন্ত কিছু লোক সেই প্রাণীটিকে থামাতে সক্ষম হয়েছিল। কাজেই এই বিভ্রান্ত ব্যক্তিরা তাদের অন্তরে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতিও বিন্দুমাত্র শ্রদ্ধা বা ভক্তি ছিল না, এত বিভ্রান্ত ছিল সেই লোকগুলো। তাদের সঙ্গে এই দুর্ব্যবহার করার ঘটনা, এই হৃদয় বিদারক ঘটনা যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালো, তিনি খুবই মর্মাহত হলেন এবং তিনি নির্দেশ পৌঁছে দিলেন যে উম্মুল মুমিনীনদেরকে মক্কায় সরিয়ে নিয়ে যাও। একই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনিও মক্কায় চলে যাওয়ার ইচ্ছা স্থির করে ফেলেছিলেন, তিনি আগেই হজের ইচ্ছা স্থির করেছিলেন। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই, যেটা মুহাম্মদ বিন আবি বকর তার সঙ্গে সংশ্লিষ্ট। মুহাম্মদ বিন আবি বকর, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান এবং তার মা ছিলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনতে উমাইস, তার সম্পর্কে আমরা জানি, প্রথমে তিনি ছিলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী। যখন জাফর শহীদ হলেন, সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে করে নিয়েছিলেন। পরবর্তীতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তার গর্ভ থেকেই মুহাম্মদ বিন আবু বকর তিনি জন্মলাভ করেছিলেন। মুহাম্মদ বিন আবু বকর তিনি কোনো সাহাবি ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার জন্ম হয়েছিল। কাজী ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের সময়ে মুহাম্মদ বিন আবি বকর তার বয়স ছিল 19 বা 20 বছর, এরকম একজন তরুণ বয়সের ব্যক্তি ছিলেন তিনি। তার ব্যাপারে কোনো একটি ঘটনায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে শৃঙ্খলাবোধে ফিরিয়ে নিয়ে আসার জন্য শরীয়তে নির্ধারিত কিছু শাস্তি তার উপর প্রয়োগ করেছিলেন। মুহাম্মদ বিন আবি বকর তিনি কিছু বিষয়ে ভুল করেছিলেন, ফলে স্বাভাবিকভাবেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে সংশোধনের জন্য কাজ করেছেন এবং এটা ব্যক্তিগত কোনো বিষয় ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়নে ছিল সেখানে উদ্দেশ্য। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মুহাম্মদ বিন আবি বকর তার মধ্যে কিছু অসন্তোষ জমা হয়েছিল এবং পরবর্তীতে তিনি যখন সেই ফিতনাবাজ ব্যক্তিদের সঙ্গে সামিল হলেন এবং মিশরের পথে ফেরত যাচ্ছিলেন, সেই অবস্থায় সেই জাল চিঠির ঘটনা, যেখানে সেই ফিতনাবাজ ব্যক্তিরা মিথ্যা প্রচার করে বলছিল যে আমাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, সেই ঘটনাগুলোর কারণে মুহাম্মদ বিন আবি বকর তিনি বিভ্রান্ত হয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হজের ইচ্ছা স্থির করেছিলেন, এর একটি কারণ এটাও ছিল, তিনি চাচ্ছিলেন যে হজের কারণে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই তিনি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হজে যাবেন, সেই অবস্থায় মাহরাম হিসেবে যদি মুহাম্মদ বিন আবি বকরকে সেই ফিতনাবাজ ব্যক্তিদের ধোঁকা থেকে রক্ষা করতে পারতেন এবং তাকে সাথে নিয়ে তিনি মক্কায় যেতে পারতেন। কিন্তু মুহাম্মদ বিন আবি বকর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হজে যেতেও অস্বীকৃতি জানালেন, কাজেই ফিতনা কত মারাত্মক ছিল তার একটি দৃষ্টান্ত এই ঘটনার মধ্যে ফুটে উঠছে। তার সঙ্গে মাহরাম হিসেবে হজে যেতেও রাজি হচ্ছেন না। সেই অবস্থায় আরেকজন সাহাবি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবি বকরের কাছে আসলেন এবং বললেন যে আয়েশা তোমাকে বলছেন তার সঙ্গে যাওয়ার জন্য, সেখানে তুমি অস্বীকার করছো, উম্মুল মুমিনিন তোমাকে ডাকছেন, তুমি তার সঙ্গে যাচ্ছ না, অথচ আরবের সবচেয়ে নিকৃষ্ট এই লোকেরা, সমাজের তলানি স্বরূপ এই যে লোকেরা, তারা তোমাকে ডাকছে আর তুমি তাদের সঙ্গে সাড়া দিচ্ছ, তাদের ডাকে তুমি যোগ দিচ্ছ। কিন্তু সেই অবস্থায় মুহাম্মদ ইবনে আবি বকর তিনি উপদেশ গ্রহণ করার মতো কোনো অবস্থায় ছিলেন না, তিনি রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হলেন এবং তাকে সেখান থেকে সরিয়ে দিলেন। ওদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি হজের আমির হিসেবে সেখানকার দায়িত্ব পালন করছিলেন এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু চিঠি সাধারণ লোকেদের সামনে উপস্থাপন করছিলেন, যেখানে পরিস্থিতি ব্যাখ্যা করে ওসমান রাদিয়াল্লাহু আনহু বক্তব্য উপস্থাপন করেছিলেন। কাজী হুজ্জাজদের মধ্যেও এই সংবাদ ছড়িয়ে গেল যে ওসমানকে এভাবে অবরুদ্ধ করা হয়েছে এবং তিনি খুবই কঠিন একটি পরিস্থিতির মধ্যে রয়েছেন, ফিতনাবাজ ব্যক্তিরা সম্পূর্ণ মদিনাকে নিয়ন্ত্রণ করছে। কাজেই হুজ্জাজদের মধ্যেও অনেকে খুবই দ্রুত হজের আনুষ্ঠানিকতাগুলো শেষ করে মদিনার পথে দ্রুত রওনা হয়ে গেলেন, যে যদি কোনোভাবে তার খলিফার সাহায্যে এসে পৌঁছাতে পারেন। তাদের মধ্যে কেউ কেউ দ্রুত পৌঁছানোর কারণে এমন একটি অবস্থায় এসে মদিনায় পৌঁছেছিলেন যখন ওসমান পানি থেকে বিচ্ছিন্ন, আবার কেউ কেউ এমন অবস্থায় এসে পৌঁছেছেন যখন অনেক দেরি হয়ে গিয়েছে এবং ওসমানকে হত্যা করে ফেলা হয়েছিল। ফিতনাবাজ ব্যক্তিরা তারা দেখল যে শাম থেকে যে বাহিনী রওনা দিয়েছে তারা মদিনা থেকে 3 দিনের দূরত্বে চলে এসেছে, কাজেই ফিতনাবাজ ব্যক্তিরা খুবই আতঙ্কিত ছিল এবং তারা তাদের চূড়ান্ত কাজ সম্পাদন করার জন্য অস্থির হয়ে উঠল। জিলহজ মাসের 18 তারিখ সেই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়। সেই দিন ভোরে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তার স্ত্রী নাইলা বিনতে ফারাফিসা তাকে বললেন সেই স্বপ্নের কথা। ওসমান বললেন যে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গে আবু বকর এবং ওমরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে সেই স্বপ্নে দেখা দিলেন এবং তাকে বলছিলেন যে হে ওসমান, তুমি আজকে আমাদের সঙ্গে ইফতার করবে। সুতরাং সেই দিনে, তার জীবনের শেষ দিনে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন এবং সেই অবস্থাতেই তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে ওসমান, তুমি আমাদের সঙ্গে ইফতার করবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির প্রবেশমুখে যুবক সাহাবিরা তার অবস্থান করছিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে জুবাইর, মুহাম্মদ ইবনে তালহা এবং আরও ছিলেন মারওয়ান ইবনুল হাকাম তিনিও সে সময় যুবক বয়সে ছিলেন, সাঈদ ইবনুল্লাহ এবং আরও কিছু ব্যক্তিরা সেখানে ছিলেন। যখন ফিতনাবাজ ব্যক্তিরা সেই বাড়িতে প্রবেশের চেষ্টা করছিল, সেই প্রবেশ মুখে একটি যুদ্ধ শুরু হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পেয়ে মর্মাহত হলেন এবং তাদেরকে বললেন যে, কে তোমাদেরকে নির্দেশ দিয়েছে আমাকে রক্ষা করার জন্য? তোমরা এখান থেকে চলে যাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই নির্দেশের উপর তাদেরকে জোর করতে লাগলেন, বাধ্য করলেন। যেহেতু তিনি খলিফা ছিলেন, তাদের আর কোনো উপায় ছিল না খলিফার নির্দেশের আনুগত্য করা ছাড়া। শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হলেন। কিন্তু চলে আসার আগে তারা যেভাবে যুদ্ধ করেছেন এবং যেভাবে সেখানে সংঘর্ষ হয়েছে, তাতে তাতে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে এবং কুরাইশদের মধ্যে 4 জন সাহাবি তারা আহত হয়েছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে জুবাইর, মুহাম্মদ ইবনে হাতিব এবং মারওয়ান ইবনুল হাকাম তারা আহত হয়েছিলেন। হুজ্জাজদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন আল মুগিরা ইবন আল আকনাস। তিনি দ্রুত হজ সম্পাদন করে মদিনার দিকে রওনা দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে, আমাদের কাছে কি অজুহাত থাকবে যে আমরা জীবিত থাকা অবস্থায় যদি ওসমান নিহত হয়ে যান এবং আমরা যদি তাকে রক্ষা করতে না পারি? আলমুগিরা ইবনুল আকনাস সেই বাড়ির প্রবেশ মুখে ফিতনাবাজদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করলেন। আরও কয়েকজন ব্যক্তি যারা নিহত হয়েছিলেন তারা হচ্ছেন নিয়ার ইবনে আবদুল্লাহ আল আসলামী এবং জিয়াদ আল ফিহিরি। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই হতাহতের খবর পেয়ে খুবই মর্মাহত হলেন এবং তাদেরকে চূড়ান্তভাবে নিষেধ করলেন যে, তোমরা আমার আনুগত্য করো এবং এই স্থান ছেড়ে চলে যাও, তোমরা যুদ্ধ করো না। লক্ষণীয় বিষয় হচ্ছে যে, কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বারবার নির্দেশ দিচ্ছিলেন যুদ্ধ না করার জন্য? ওসমান রাদিয়াল্লাহু আনহু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার উপরেই আমল করছিলেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, সেই হাদিসটিকে আমরা উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছিলেন সবর করতে, ওসমান সেটাকে পালন করার চেষ্টা করছিলেন। 2 নম্বর বিষয়, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই উম্মার মধ্যে প্রথম রক্তপাতকারী ব্যক্তি হতে চাচ্ছিলেন না। 3 নম্বর বিষয়, ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের নিরাপত্তার জন্য অন্যের জীবনকে আশঙ্কার মুখে ঠেলে দিতে চাচ্ছিলেন না। অন্যের জীবনের বিনিময়ে নিজের জীবনকে রক্ষা করবেন এমন ব্যক্তি ওসমান ছিলেন না, বরং তিনি ছিলেন মুসলিমদের ইমাম, মুসলিমদের নেতা, মুসলিমদের ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে ইমাম সম্পর্কে, মুসলিমদের নেতা খলিফা সম্পর্কে বলেছেন, ইমাম আল জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল। কাজেই ঢাল যেভাবে ঢালের আড়ালে থাকা ব্যক্তিদেরকে নিরাপত্তা প্রদান করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্য মুসলিমদের জীবনের নিরাপত্তাকে রক্ষা করতে বেশি আগ্রহী ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন হাদিস অনুসারে যে, তিনি হকের উপরে আছেন এবং হকের উপরে থাকা অবস্থাতেই নিহত হবেন যদি তিনি সবর করতে পারেন। এবং সেই দিন তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের মধ্যেই ইঙ্গিত ছিল যে আজকের দিনেই তিনি শাহাদাত বরণ করবেন। 5ম পয়েন্ট হচ্ছে, সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম তিনি পরামর্শ দিয়েছিলেন যে, লড়াই থেকে বিরত থাকুন, কারণ লড়াই থেকে বিরত থাকা এটা বিচারের দিনে এই ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আপনার পক্ষে এক মজবুত দলিল হবে। শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু সমস্ত প্রতিরোধকে সরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যারা নিরাপত্তা দিতে চেয়েছিলেন তারাও সরে আসতে বাধ্য হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজা উন্মুক্ত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার দরজা খুলে দিলেন এবং মুসহাফ পেতে কোরআন তিলাওয়াত করতে শুরু করলেন। এর আগে লড়াইয়ের সময় আবদুল ইবনে জুবায়ের সঙ্গে তাদের সংঘাত হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেই লোকেরা যখন দেখল যে তারা দরজা দিয়ে প্রবেশ পথে সেখানে প্রবেশ করতে ব্যর্থ, সেই অবস্থায় তারা অন্যান্য দিক থেকে বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং কিছু কিছু অংশে তারা আগুন ধরিয়ে দেয়। ফলে মূল প্রবেশপথ ছাড়াও অন্যান্য অংশ দিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য রাস্তা উন্মুক্ত হয়ে যায়। রাতের বেলায় ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে থেকে একজন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করল। বিনা অনুমতিতে একজন ব্যক্তির ঘরে প্রবেশ করে, যেখানে নারীরা রয়েছেন, ঘরের মানুষরা রয়েছেন, সেখানে প্রবেশ করে সে দাবি প্রদান করলো। সে বলতে শুরু করলো যে, আপনি ছেড়ে দিন, আমরাও ছেড়ে দেব, অর্থাৎ খিলাফত ত্যাগ করুন, আমরাও আপনাকে ত্যাগ করব। ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হয়ে গেলেন যে, বিনা অনুমতিতে একেবারে ঘরের ভিতরে কিভাবে একজন ব্যক্তি প্রবেশ করতে পারে। ওসমান রাগান্বিত হয়ে বললেন, অভিশাপ তোমার জন্য, আল্লাহর কসম, আমি কখনো কোনো নারীকে উন্মুক্ত করিনি, না জাহিলিয়াতের যুগে, না ইসলাম আসার পরে। তুমি বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করেছ, যেখানে কিনা ঘরের ভেতরে নারীরা রয়েছেন এবং তাদের হিজাব ঠিক নাও থাকতে পারে। সুতরাং সেই অবস্থাতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল ছিলেন। তিনি সেই বিভ্রান্ত ব্যক্তিকেও এই বিষয়গুলো শিক্ষা দিচ্ছিলেন। ওসমান বললেন যে, যেই চাদর আল্লাহ আমাকে পরিয়েছেন সেই চাদর আমি কখনোই সরিয়ে নেব না। কাজেই সেই ব্যক্তি সেখান থেকে লজ্জিত হয়ে ফেরত চলে আসলো। এই অবস্থায় সেই ফিতনাবাজ ব্যক্তিরা অন্যান্য কৌশলকে গ্রহণ করলো। এক পর্যায়ে তারা জানালা দিয়ে ওসমানকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকল। ওসমান রাদিয়াল্লাহু আনহু জানালার কাছে এসে বলতে লাগলেন, দুর্ভোগ তোমাদের জন্য, তোমরা কি জানো না যে বাড়ির ভেতরে মহিলারা রয়েছেন, শিশুরা রয়েছেন, অন্যান্য লোকেরাও রয়েছে। সুতরাং তোমরা আমাকে আঘাত করতে চাচ্ছ, কিন্তু অন্যদের আহত হওয়ার আশঙ্কাও রয়েছে। সেই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরা বিদ্রূপের সুরে বলে উঠল যে আমরা তো আপনাকে পাথর মারিনি। ওসমান বললেন, তাহলে কে মেরেছে? তারা বলল, আল্লাহ মেরেছেন। ওসমান বললেন, তোমরা মিথ্যা বলেছ, কারণ আল্লাহ যদি পাথর মারতেন তাহলে সেগুলো কখনোই লক্ষ্যচ্যুত হতো না, সেগুলো আমাকে অবশ্যই আঘাত করত, কিন্তু তোমরা আমাকে আঘাত করতে ব্যর্থ হয়েছ। ফলে সেই ব্যক্তিরা আবারও লজ্জিত হলো এবং এই কথাগুলো খুবই শক্তিশালী কথা ছিল। সেই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরা অস্থির হয়ে যাচ্ছিল যে কোনো একটি উপায়ে নিশ্চয়ই ওসমানকে হত্যা করতে হবে। এভাবে এক ব্যক্তিকে দায়িত্ব দিয়ে তারা ক্ষিপ্ত করে পাঠিয়ে দিল ওসমানকে হত্যা করার জন্য। সেই ব্যক্তি প্রবেশ করলো ওসমান রাদিয়াল্লাহুর কক্ষে। ওসমান তাকে দেখলেন, প্রশ্ন করলেন, বললেন, তুমি কোথাকার লোক, তোমার গোত্র কোথায়? সেই ব্যক্তি বলল, আমি বনু লাইস গোত্র থেকে। ওসমান বললেন, তাহলে তুমি নও। সেই ব্যক্তি অবাক হলো এবং বলল, সেটা কিভাবে? ওসমান বললেন, তোমরা কি সেই গোত্রের অনুসারী নাও যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যেন তোমরা পথভ্রষ্ট না হও? তাহলে তুমি তো সেই গোত্রের অনুসারী হয়ে এখানে আসতে পারো না। ফলে সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারলো এবং সেখান থেকে সে ফেরত চলে গেল, একেবারে ফিতনাবাজদেরকে পরিত্যাগ করে সে কখনোই আর ফেরত আসেনি। এরপর কুরাইশদের মধ্য থেকে এক ব্যক্তিকে পাঠানো হলো। সেই ব্যক্তি প্রবেশ করলো এবং বলল, হে ওসমান, আমি তোমাকে হত্যা করতে এসেছি। তিনি বললেন, না, তুমিও নও। সেই ব্যক্তি জানতে চাইল কিভাবে। ওসমান বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কুরাইশদের জন্য ক্ষমা চেয়েছেন, কাজেই তুমি কিভাবে রক্তপাতকারীদের মধ্যে হতে পারো? এই ব্যক্তিও নিজের ভুল বুঝতে পেরে সে ফিতনাবাজদের সঙ্গ ত্যাগ করলো, চলে গেল। শেষ পর্যন্ত তারা মুহাম্মদ ইবনে আবি বকরকে পাঠালো যেন তিনি অন্তত ওসমানকে পদত্যাগের ব্যাপারে অনুরোধ করতে পারেন। মুহাম্মদ ইবনে আবি বকর তিনি সেই কক্ষে প্রবেশ করলেন এবং তার সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি যে তিনি কিছু ভুল করেছিলেন, অপরাধ করেছিলেন এবং খলিফা হিসেবে ওসমান তাকে সংশোধনের জন্য শাস্তি প্রদান করেছিলেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি ওসমানের উপর ক্ষিপ্ত ছিলেন এবং কিছু বর্ণনা এসেছে যে তিনি এমনকি ওসমান রাদিয়াল্লাহুর দাড়ি পর্যন্ত ধরে তিনি এমনকি তিনি ওসমান রাদিয়াল্লাহুর দাড়ি মুষ্টিবদ্ধ করে ফেলেছিলেন। সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু বললেন, দুর্ভোগ তোমার জন্য যে আমি তো কোনো সীমা লঙ্ঘন করিনি, বরং তোমার উপর আল্লাহর হককেই প্রতিষ্ঠিত করেছি, অথচ তুমি আমার উপর ক্ষিপ্ত হয়েছ। এবং ওসমান রাদিয়াল্লাহু আরও বললেন যে তোমার পিতা যদি তোমাকে এই অবস্থায় দেখতেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহুর সন্তান মুহাম্মদ তিনি একটি ধাক্কা পেলেন এবং নিজের চেতনা ফিরে পেলেন, খুবই লজ্জিত হলেন এবং সেখান থেকে দ্রুত ফেরত চলে গেলেন সেই ফিতনাবাজদের কাছ থেকে, এবং সেখান থেকে দ্রুত তিনি স্থান ত্যাগ করলেন, তিনিও চলে গেলেন। একের পর এক এই ঘটনাগুলোতে ফিতনাবাজ ব্যক্তিরা চূড়ান্ত অধৈর্য হয়ে উঠল এবং শেষ পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট কয়েকজন ব্যক্তি, কয়েকজন দাঙ্গাবাজ ব্যক্তি তারা সেই কক্ষে প্রবেশ করল। ইসলামী ইতিহাসের কিতাবগুলোতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যে শেষ পর্যন্ত কোন ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করেছে, কিন্তু সেই কক্ষে যারা প্রবেশ করেছে তাদের কিছু নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন মিশরীয় লোক তারাও ছিল। তারা যখন সেই কক্ষে প্রবেশ করল তারা দেখতে পেল যে ওসমান রাদিয়াল্লাহু তিনি কোরআন তিলাওয়াত করছেন, সামনে মুসহাফ উন্মুক্ত করে ওসমান রাদিয়াল্লাহু তিনি কোরআন তিলাওয়াত করছেন। ওসমান রাদিয়াল্লাহু চতুর্থ ইসলাম গ্রহণকারী ব্যক্তি, যিনি খুবই সুদর্শন একজন ব্যক্তি ছিলেন এবং সেই অবস্থায় তিনি প্রায় 83 বছর বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তি, তার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গিয়েছিল। তিনি মুসহাফ সামনে মেলে ধরে কোরআন তিলাওয়াত করছেন, সেই দৃশ্যটি কত সুন্দর, পবিত্র এবং প্রভাবশালী একটি দৃশ্য ছিল। সেখানে সেই ব্যক্তিকে হত্যা করা সেই লোকেরাও সেখানে স্তব্ধ হয়ে গেল, তারাও কিছুটা দ্বিধান্বিত অবস্থায় ছিল। এমন সময় আল গাফিক ইবনে হার্ব সেখানে সে প্রবেশ করল এবং সে বাকি লোকেদেরকে ক্ষিপ্ত করে তুলল, বলল, তোমাদের কি হয়েছে, তোমরা কি করছো? এবং আরও একজন ব্যক্তি সেখানে ছিল যাকে ঐতিহাসিক কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে কালো মৃত্যু বা আল মাউত আল আসওয়াদ, এভাবে সেই ব্যক্তি ছিল বনু সাদুস সেই গোত্রের। এবং ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ এভাবে উল্লেখ করেছেন যে সেই কালো ব্যক্তি আর কেউ নয়, সে ছিল স্বয়ং আব্দুল ইবনে সাবা ইবনু সাউদা, যে নিজেও ছিল একজন কালো মহিলার সন্তান বা ইবনু সাউদা। কিন্তু এরপরেও ঐতিহাসিক কিতাবাদিতে সুস্পষ্টভাবে উল্লেখ নেই যে কে তাকে হত্যা করেছে। সেই ব্যক্তি শ্বাসরোধ করে প্রথমে ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করার চেষ্টা করছিল এবং এরপর সরাসরি তরবারি দিয়ে আঘাত করে ওসমানকে হত্যা করল। যখন তরবারি দিয়ে আঘাত করছিল সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তার হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন এবং তার হাত কেটে যায়। ওসমান রাদিয়াল্লাহু তখন বলেছিলেন, আল্লাহর কসম, এই হাত দিয়েই আমি সর্বপ্রথম কোরআনের মুফাসসাল সূরাগুলো লিপিবদ্ধ করেছিলাম। ওসমান রাদিয়াল্লাহু তিনি কোরআনের একজন কাতিব ছিলেন। আল গাফিক ইবনে হার্ব বাকি লোকেদেরকে কালাকালি করতে শুরু করলো এবং সে নিজেও একটি লোহার রড বা ধাতব বস্তু উঠিয়ে নিল এবং ওসমান রাদিয়াল্লাহুর মাথায় আঘাত করলো। ওসমান রাদিয়াল্লাহু তিনি রক্তাক্ত হলেন এবং তার সামনে যে মুসহাফ রাখা ছিল সেই মুসহাফের উপরে রক্ত গড়িয়ে পড়ল। সূরা বাকারার সেই আয়াতের উপর রক্ত গড়িয়ে পড়ল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণকারী হিসেবে যথেষ্ট হবেন। ওয়াহুয়া সামিউল আলিম। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভেতরে ছিলেন তার স্ত্রী নাইলা বিনতে ফারাফিসা। তিনি দ্রুত ছুটে এসে তার স্বামী ওসমানকে রক্ষা করার জন্য চেষ্টা করছিলেন। সেই ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে একজন সাউদান ইবনে হামরান সে নাইলা বিনতে ফারাফিসার উপরেও তরবারি চালালো। নাইলা নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন এবং তার হাতের আঙুলগুলো কেটে পড়ে গেল। তিনি ব্যথায় চিৎকার করতে লাগলেন। সেই অবস্থায় তারা তাকে আঘাত করল এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শেষ পর্যন্ত তারা নির্মমভাবে হত্যা করল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের যারা খাদেম ছিলেন তারা ছুটে এসে ওসমানকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং সেখানে সেই ব্যক্তিরা তাদেরকেও হত্যা করেছে। ফলে সেই ঘরের ভিতরে একটি ছোটোখাটো যুদ্ধ বা সংঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু সংখ্যায় বেশি হওয়ার কারণে যারা ওসমানকে রক্ষা করার চেষ্টা করেছেন তারা সকলেই নিহত হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর সেই ফিতনাবাজ ব্যক্তিরা, সেই নিকৃষ্ট ব্যক্তিরা সেখানেই ক্ষান্ত হলো না। তারা এমন একজন ব্যক্তিকে হত্যা করলো যিনি ছিলেন জোন নুরাইন, দুইটি নূরের অধিকারী। তিনি ছিলেন একজন মুত্তাকি, একজন খলিফা। তিনি ছিলেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সেই সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম তাদের স্বামী। তিনি তাবুকের যুদ্ধের যোগানদাতা ছিলেন। তিনি মুসলিমদের জন্য পানি সরবরাহ করেছিলেন রুমা কূপ খরিদ করে দিয়ে। তিনি একটি মুসহাফের উপরে উম্মাকে একত্রিত করেছিলেন। তিনি ছিলেন মুসলিমদের ইমাম, মুসলিমদের নেতা, খলিফা। তাকে এভাবে করুণভাবে শহীদ করে দেওয়া হলো। ফিতনাবাজ ব্যক্তিরা, তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ ছিল না, তারা বলতে লাগলো যে ওসমানের রক্তকে তোমরা হালাল করলে আর তার সম্পত্তিকে ছেড়ে দিলে। সুতরাং সেই ঘরের ভেতরে খলিফার মাল সম্পত্তি সেগুলোকে পর্যন্ত তারা লুটতরাজ করতে শুরু করলো। এমনকি ঘরের ভেতর যারা মহিলা ছিলেন তাদের স্বর্ণ অলঙ্কারগুলো পর্যন্ত লুটপাট শুরু করলো। নাইলা তার পরনের চাদর পর্যন্ত তারা ছিনিয়ে নিল। এভাবে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাইতুল মালের দিকে অগ্রসর হলো এবং সেখানে গিয়েও তারা মুসলিমদের সম্পত্তি লুটপাট করলো। অথচ এই লোকেরাই কিনা ওসমানের ব্যাপারে অভিযোগ করে বলতো যে ওসমান তিনি বাইতুল মালের সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করেননি, আত্মীয়দেরকে দান করছেন। হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে যেই ব্যক্তি ওসমানকে হত্যা করেছিল সে কি আনসার বা মুহাজিরিনদের মধ্যে ছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, কখনোই নয়, বরং তারা ছিল মিশরীয় কিছু গুন্ডাবাজ ব্যক্তি। ইমাম আল নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো সাহাবি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ফিতনায় সেই কাজে অংশগ্রহণ করেননি, বরং তারা ছিল কিছু বিভ্রান্ত ব্যক্তি, কিছু দাঙ্গাবাজ ব্যক্তি, সমাজের নিকৃষ্ট লোক। প্রত্যেক গোত্রের তলানি স্বরূপ তারা তার বিরুদ্ধে একত্রিত হয়েছিল, তারা এসেছিল মিশর থেকে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সেই অবস্থায় তাদেরকে বিতাড়িত করতে অক্ষম ছিলেন, কাজেই তারা মদিনা অবরুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত ওসমানকে হত্যা করেছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রতিক্রিয়া, যখন এই ঘৃণ্য এবং নিকৃষ্ট ঘটনাটি সংঘটিত হয়ে যায় তখন সকলেই স্তম্ভিত হয়ে যায় এবং সকল মানুষেরা এই ঘটনার নিন্দা করতে শুরু করে এবং সেই ফিতনাবাজদের প্রতারণায় যে সমস্ত অজ্ঞ মূর্খ ব্যক্তিরা একত্রিত হয়েছিলেন তারাও নিজেদের মধ্যে লজ্জা এবং অনুতপ্ত বোধ অনুভব করতে শুরু করে। জুবাইর ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সেই সময় মদিনার বাইরে বনু আমর ইবনে আউফ তাদের কাছে ছিলেন। তিনি এই দুঃখজনক সংবাদ লাভ করলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এই সংবাদ পেলেন যে ফিতনাবাজরা এরকম নিকৃষ্ট ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং তাদের কেউ কেউ এখন লজ্জা বা অনুতপ্ত বোধ করতে শুরু করেছে, তিনি বললেন তারা ধ্বংস হোক। এরপর তিনি কোরআনের আয়াত দিয়ে দৃষ্টান্ত পেশ করে বললেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মতো, যখন শয়তান মানুষকে বলে কুফুরি করতে। ফালাম্মা কাফারা কওলা ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, শয়তান মানুষকে বলে কুফুরি করতে, আর যখন মানুষ কাফের হয়ে যায়, কুফুরি করে ফেলে, তখন শয়তান বলে এখন আমি তোমার কাছ থেকে প্রয়োজন মুক্ত, এখন আমি তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, এখন আমি আল্লাহকে ভয় করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা সম্পর্কে জানতে পেরে সেই ফিতনাবাজ ব্যক্তিদের ব্যাপারে বদদোয়া করলেন, তাদের ব্যাপারে আল্লাহর কাছে শাস্তির জন্য দোয়া করলেন এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর রহমতের দোয়া করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াত তিলাওয়াত করলেন। তিনি বললেন, কুল হাল উনাব্বিয়ুকুম বিল আকসারিনা আমালা, যে বলো আমি কি তোমাদেরকে বলবো কারা তাদের কাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা হচ্ছে সেই সমস্ত লোক যাদের প্রচেষ্টা দুনিয়াতেই পণ্ড হয়ে গিয়েছে অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে যাচ্ছে। আল্লাযিনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এরপর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যার দোয়া কবুল হতো, তিনি সেই সমস্ত ব্যক্তিদের একজন যাদের দোয়া আল্লাহ কবুল করতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, আপনি তাদেরকে লাঞ্ছিত করুন, তাদেরকে পাকড়াও করুন। পরবর্তী ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীরা কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারেনি। তারা প্রত্যেকেই হয় ঘাতকের হাতে নিহত হয়েছে অথবা তাদের উপর শাস্তি কার্যকর করা হয়েছে। বিশিষ্ট তাবি মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমি কাবা তাওয়াফ করছিলাম এবং সেই অবস্থায় আমি একজন ব্যক্তিকে দোয়া করতে দেখলাম। সেই ব্যক্তি দোয়া করে বলছিল, ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, কিন্তু আমি মনে করি আপনি আমাকে ক্ষমা করবেন না। মুহাম্মদ ইবনে সিরিন অবাক হয়ে বললেন, হে আল্লাহর বান্দা, এরকম অদ্ভুত দোয়া আমি তো কখনো কাউকে করতে দেখিনি। তখন সেই ব্যক্তি নিজের ভূমিকা প্রকাশ করে বলল যে আমি আল্লাহর নামে কসম করেছিলাম যে আমি যদি সুযোগ পাই তাহলে উসমানের মুখে আঘাত করব। সেই ব্যক্তি বলল যে যখন উসমান শহীদ হলেন সেরকম একটা অবস্থায় একটি পর্যায়ে যখন আশেপাশে কোনো লোকজন ছিল না, আমি সুযোগ পেয়ে উসমানের কাছে চলে আসি এবং তার কাফনের কাপন উন্মুক্ত করে তার মুখে আঘাত করি। এরপর আবার আমি সেই স্থান থেকে চলে আসি। সেই ব্যক্তি বলছিল যে আজকে দেখুন আমার এই ডান হাত সেটা সম্পূর্ণভাবে পক্ষাঘাতগ্রস্ত, সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছে। তবে এই মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলছেন, আমি সেই হাতের দিকে তাকিয়ে দেখলাম যে সেটা এমনভাবে অচল হয়ে আছে যেন একটি জড় কাষ্ঠখণ্ড সমতুল্য। তাবেঈদের মধ্যে আরও ঘটনায় আমরা দেখতে পাই জায়েদ ইবনে আলী রাহিমাহুল্লাহ, তিনি তার সম্পর্কে একটি ঘটনা রয়েছে। যখন তিনি বারিক নামক স্থানে ছিলেন, যে স্থানটি কুফা সংলগ্ন, সেখানে কিছু ব্যক্তিরা আসলো এবং বলল যে আপনি আমাদের নেতা এবং আপনি আমাদের উপর দায়িত্বশীল, আপনি আবু বকর এবং ওমরের ব্যাপারে কি বলেন? তিনি সেই কুফাবাসীদেরকে বললেন যে তোমরা তাদেরকে ভালোবাসবে, এবং তিনি আরও বললেন আবু বকর, ওমর এবং ওসমানকে অস্বীকৃতি জানানো, তাদেরকে অস্বীকার করা আলীকেই অস্বীকার করার নামান্তর, এবং আলীকে অস্বীকার করা আবু বকর, ওমর এবং ওসমানকে অস্বীকার করার নামান্তর। আরেকজন তাবি আলী ইবনে হুসাইন রহিমাহুল্লাহ তার সম্পর্কে আরেকটি বর্ণনা রয়েছে। সেটা সেই সময়ের ঘটনা যখন রাফিদি ফিতনা এগুলো বিস্তার হচ্ছিল এবং পূর্ববর্তী খলিফাদের ব্যাপারে আবু বকর, ওমর এবং ওসমানের ব্যাপারে নানা রকমের মিথ্যা বর্ণনা এগুলোকে প্রচার করা হচ্ছিল। সেরকম একটা অবস্থায় আলী ইবনে আল হুসাইন তার সামনে ইরাকের কিছু মানুষ আবু বকর এবং ওমরের নিন্দা করছিল, একটি পর্যায়ে তারা ওসমানকেও সমালোচনা করতে শুরু করলো। সেই অবস্থায় তিনি তাদেরকে বললেন, ওহে লোকেরা, তোমরা কি সেই লোকেদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে কুরআনে বলা হয়েছে, আল্লাযীনা উখরিজুহুম মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু? ওহে সমালোচনাকারীরা, তোমরা কি সেই লোকেদের অন্তর্ভুক্ত যারা আল্লাহ সন্তুষ্টি অনুগ্রহ লাভের উদ্দেশ্যে এবং রাসূলের সাহায্যের জন্য নিজেদের ঘর বাড়ি বাস্তুভিটা সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছিল? তোমরা কি সেই মুহাজিরদের অন্তর্ভুক্ত? সেই লোকেরা বলল যে না, আমরা তাদের অন্তর্ভুক্ত নই। আলী ইবনে আল হুসাইন তিনি বললেন, তাহলে কি তোমরা সেই লোকেদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনায় বাস করছিল এবং ইমান এনেছিল যারা মুহাজিরদেরকে ভালোবাসে, তোমরা কি সেই আনসারদের অন্তর্ভুক্ত? তারা বলল যে না, আমরা সেই সমস্ত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত নই। তখন আলী ইবনে হুসাইন তিনি বললেন, ওহে লোকেরা, তোমরা নিজেরাই সাক্ষ্য দিয়ে বলেছ যে তোমরা আনসারদের অন্তর্ভুক্তও নও, তোমরা মুহাজিরদের অন্তর্ভুক্তও নও, এবং আমি তোমাদের ব্যাপারে আরও একটি সাক্ষ্য দিয়ে বলছি যে তোমরা তৃতীয় দলের অন্তর্ভুক্তও নও যাদের ব্যাপারে আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু। যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে যারা পরবর্তীতে আগমন করেছে তারা বলে, ওহে আমাদের রব, আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে তুমি ক্ষমা করো এবং আমাদের অন্তরে ইমানদারদের প্রতি কোনো বিদ্বেষ রেখো না। আলী ইবনে হুসাইন তাদেরকে বললেন, তোমরা এখান থেকে চলে যাও, আল্লাহ যেন তোমাদেরকে আশীর্বাদ না করেন এবং যেন আমার কাছ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখেন, তোমরা ইসলামকে কটাক্ষ করছো এবং তোমরা ইসলামের অনুসারী নও। সুতরাং যারা আবু বকর, ওমর এবং ওসমানকে সমালোচনা করছিল, আলী ইবনে আল হুসাইন তিনি তাদের প্রতি বলেছেন যে এর মাধ্যমে তোমরা ইসলামকে কটাক্ষ করছো এবং তোমরা ইসলামের অনুসারী হতে পারো না। ওসমান রাদিয়াল্লাহুকে শহীদ করে দেওয়ার সেই ঘটনায় শুধুমাত্র ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তিনিই শহীদ হননি, খলিফাই শহীদ হননি, বরং এর মাধ্যমে সম্পূর্ণ ইসলামকেই ভিক্টিমাইজড করা হয়েছিল, ইসলামের উপরেই আক্রমণ পরিচালনা করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু নিহত হওয়ার প্রভাব অত্যন্ত ব্যাপক এবং পরবর্তী যত ফিতনা সৃষ্টি হয়েছে তার পেছনে একটি মূল কারণ ছিল ওসমান রাদিয়াল্লাহুকে অন্যায়ভাবে শহীদ করার ঘটনা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতা পরিবর্তন হতে থাকে, লোকেদের মধ্যে দিনদারি কমতে থাকে, মিথ্যা বলার প্রবণতা বিস্তার লাভ করে এবং ইসলামের মূল আকীদা বিশ্বাস থেকে সরে এসে নানারকম বিভ্রান্তি শুরু হয়ে যায়। এবং আজও পর্যন্ত আমরা দেখতে পাই এই ঘটনাগুলোকে কেন্দ্র করে মুসলিম উম্মা বিভক্তিতে পড়ে আছে। আরও একটি প্রভাব হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে যখন ফিতনা চরম আকার ধারণ করলো, সেই অবস্থায় এই ফিতনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড সেটা পুরো মুসলিম রাষ্ট্র এবং খিলাফার ভিত্তিকে নাড়িয়ে দিল। এবং সেই সময়ে জিহাদের ধারাবাহিকতা এটা ধীরে ধীরে কমতে কমতে এক সময় বন্ধই হয়ে যায়। যে বিজয় অভিযানগুলো পরিচালনা করা হচ্ছিল সেগুলো কমে আসে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পর এটা সম্পূর্ণভাবে থেমে যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার আগ পর্যন্ত কোনো বিজয় অভিযান পরিচালনা করা হয়নি, এমনকি কিছু কিছু এলাকা ইসলামী খিলাফার বাইরেও চলে যায়, শত্রুরা সেগুলো আবারও পুনরায় নিজেদের দখলে নিয়ে নেয়। শেষ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হন, সেই অবস্থার আগ পর্যন্ত মুসলিম উম্মাহ স্থিতিশীল হতে পারেনি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।